শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যুগ শ্লোকগুলো পড়বো আছে একসাথে। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেতি এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ং চ কেশব। শ্রীভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয ক্ষেত্রমিত্তাভিধীয়তে এতদ্যোবেত্তি ত্বম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ক্ষেত্রজ্ঞা ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম যত্তদ্জ্ঞানমতম মম তৎক্ষেত্রম যচ্চ যাদৃক্ চ যদ্বিকারী যতশ্চ যত সচ যো যত প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। ঋষিভীর বহুধা গীতম ছন্দভীর বিবিধে পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতু মদ্ভীর বিনিশ্চিতে। মহাভূত্যান্যহংকার বুদ্ধিরব্যাক্তমেব চ ইন্দ্রিয়ানি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরঃ। ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতত ক্ষেত্রম সমাসেন স্বীকারমুদারিতম। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যমাত্মবিনিগ্রহ। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অহংকার এব অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ দোষানুদর্শনম। আসক্তিরনভিজ্ঞ বিশ্বঙ্গ্য পুত্রদ্বারো গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু। ময়ি চানন্য যোগেন ভক্তিরভ্যা বিচারিণী বিবিক্তো দেশ সেবী সেবিত্বম অরতি জনসংসদি। অধ্যাত্মজ্ঞাননিত্বত্বম তত্ত্বজ্ঞানার্থদর্শনম এতজ্জ্ঞানম মিতি প্রোক্তম অজ্ঞানম যততোন্যথা। জ্ঞেয়ম যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম নাসদুচ্যতে। সর্বতঃ পাণিপাদম তৎ সর্বতোক্ষিশিরোমুখম সর্বতোশ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সর্বেন্দ্রিয়গুণাভাসম সর্বেন্দ্রিয়বিবর্জিতম আসক্তম সর্ববৃত্তৈব নির্গুণম গুণভোক্তৃ চ। বহিরন্তশ্চ ভূতানাম চরম চরমেব চ সূক্ষ্মত্বাদবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ যত্। অভিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতর্ভৃতভর্তৃ চ তদ্জ্ঞেয়ম রসিষ্ণু প্রভবিষ্ণু চ। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসঃ পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি তিষ্ঠিতম ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ঞ্চোক্তম সমাসতঃ। মদ্ভক্ত এতদ বিজ্ঞায়ো মদ্ভাবাপবায়োপপদ্যতে। প্রকৃতিম পুরুষম চৈব বিধ্যানাদি উভাবপি বিকারাংশ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান্। কার্যকারণ কর্তৃত্বে হেতুঃ প্রকৃতিরুচ্যতে পুরুষঃ সুখ দুঃখ্যানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণসংগস্য সদসদ যোনি জন্মসু। উপদ্রষ্টা মনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন গুরুশোপরঃ। য এবম বেত্তি পুরুষম প্রকৃতিঞ্চ গুণৈ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মাত্মনাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। অন্যে ত্বেবম ন জানন্তঃ শ্রুত্বান্যেভ্য উপাসতে তেপি চাতি তদ্রস্রন্ত্যেব মৃত্যুম শ্রুতিপরায়ণঃ। यावत् संजायते किंचित् सत्वं स्थावर जंगमं क्षेत्र क्षेत्रज्ञ संयोगात् तद्विद्धि भरतर्षभः समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनश्यात् स्व विनश्यन्त्यं यः पश्यति स पश्यति समं पश्यन् हि सर्वत्र समवस्थितमीश्वरं नहिस्त्यात्मात्मनं ततो याति परां गतिम् प्रकृति प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्यति तथात्मानम् अकर्तारं स पश्यति यदा भूतो पृथग्भावम् एकस्तमनुपश्यति ततो एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा अनादित्वार्निर्गुणत्वात् परमात्मायमव्ययः शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते यथा सर्वगतं सूक्ष्म्याद् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्रे तथा कृत्स्नं प्रकाशयति भारत क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अन्तरं ज्ञानचक्षुषा भूतप्रकृतिमोक्षञ्च ये विदुर्यान्ति ते परम् इति श्रीमहाभारतशतसाहस्र्यां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे प्रकृतिपीठे पुरुषविवेकयोग नाम त्रयोदशोऽध्यायः श्रीप्रभुपत्कृतगीतार्गान् त्रयोदशोऽध्याय अर्जुन कहिलेन प्रकृतिर आर पुरुष क्षेत्र जे क्षेत्रज्ञ জানিবার ইচ্ছা মোর আমি নহি বিজ্ঞ সেই রূপ জ্ঞান আর বিজ্ঞান কি হয় কেশব আমাকে কহ করিয়া নিশ্চয় শ্রী ভগবান কহিলেন হে কৌন্তেয় এ শরীর ক্ষেত্র নাম তার ইহার যে জ্ঞাতা সেই ক্ষেত্রজ্ঞ বিচার আমিও ক্ষেত্রজ্ঞ বুঝ সকল শরীরে হে ভারত অন্তর্যামী কহে সে আমারে সে ক্ষেত্রজ্ঞের যেবা জ্ঞান আমার অবিচারে হয় সেই শুদ্ধ জ্ঞান সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের অবিচার কিতার স্বরূপ কিংবা কিতার বিচার কিতার প্রভাব কিংবা কোথা হতে হয় শুনো তুমি কহি আমি করিয়া নিশ্চয় দার্শনিক ঋষি কত করেছে বিচার স্মৃতি ছন্দে কত বলে নাহি তার পার কিন্তু বেদান্ত বাক্যে যুক্তির সঙ্গ সহিত সে বিচার করিয়াছে লাগিল কহিত সেই সে বিচার যেন সুসিদ্ধান্ত মতো সকলের গ্রহণীয় ছাড়ি অন্য পথ কীতি অপতেজ ব্যায়ু ব্যামহাভূত অহংকার বুদ্ধি আর মনব্যাক্ত সম্ভূত চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তক যাহা জানি পায়ুপাদ পেটলিঙ্গ আর যাহা পানি সেই দশ বাহ্য আর মন সে অন্তরে একদশ ইন্দ্রিয় সে শাস্ত্রের বিচারে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যে বিষয় চব্বিশ সে তত্ত্ব বুঝ ক্ষেত্র পরিচয় ইহাদের যে বিচার করে বিশ্লেষণে ক্ষেত্র তত্ত্ব সেই বিজ্ঞ ভালো রূপ জানে ইচ্ছা দ্বেষ সুখ দুঃখ আর যে সংঘাত স্থূল দেহ পরিমাণ পঞ্চমহাভূত চেতনা শক্তি যে হয় জীবের আধার তার সঙ্গে ধৃতি জান ক্ষেত্রের অভিকার অতএব সেই সব একত্রেশ ক্ষেত্র স্থূল সূক্ষ্ম জড় বিদ্যা সেই সে সর্বত্র অমানিত্য অদাম্ভিত্য অহিংসা যে খান্তি সরলতা গুরু সেবা শৌচ ধৈর্য শান্তি আত্মার নিগ্রহ যাহা ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য নিরহংকার সকল আশয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের দর্শন অনাশক্তি স্ত্রী পুত্রেতে গৃহের প্রাঙ্গণ উদাসীন পরিবারে সুখেতে দুঃখেতে নিত্য সমচিত্ত ইষ্ট অনিষ্ট মধ্যেতে আমাতে অনন্য ভক্তি অবিয়া বিচারিণী নির্জন স্থানেতে বাস গ্রাম্য নিবারিণী অধ্যাত্ম জ্ঞানের করে নিত্যত্ব স্বীকার তত্ত্বজ্ঞান লাগি করে দর্শন বিচার সেই সে জ্ঞানেরও চর্চা বিকারে নাশ, অজ্ঞানত মরে নাম অন্যথা প্রকাশ। জ্ঞানের জ্ঞাতব্য যাহা তাহা বলি শুনো, জানিলে সে তত্ত্ব হবে অমৃতের পান। সেই ব্রহ্মতত্ত্ব জ্ঞান আমারও আশ্রিত, অনাদিশে সত আর অসত অতীত। সর্বস্থানে হস্তপদ নহে নিরাকার, সর্বস্থানে চক্ষুষীর কত মুখ তার। সর্বত্র শবন সর্ব আবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাকি কিছু আন। তাহা হতে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ, জরেন্দ্রিয় নাহি তার সর্বগুণাভ্যাস। অনাসক্ত সর্বভূত তিনি সে নির্গুণ, সকল গুণেরও ভুক্তা তিনি চিরন্তন। সকল ভূতেরও তিনি অন্তরে বাহিরে, তাহা হতে হয় সব চর অচর। অতি সূক্ষ্ম তত্ত্ব তাই অবিজ্ঞেয়, যুগপথ বহু দূরে নিকটে তেও হয়। অবিভক্ত হইয়াও অবিভক্তের মতো, অখণ্ড সমষ্টি তিনি ব্যষ্টির উপস্থিত। সর্বভূত ভর্তা তিনি সবজন্মদাতা, তিনি সবার পুনঃ সংহারেরও কর্তা। সমস্ত জ্যোতির তিনি পরমাধার, চিন্ময় জ্যোতির জ্যোতি জ্বর পর আর। জ্ঞানময় রূপ তার জ্ঞানগম্য হয়, সকলেরও ঋদ্ধি মাঝে তিনি অধিষ্ঠেয়। এই কহিনু তত্ত্ব ক্ষেত্র জ্ঞান জ্ঞেয়, বিজ্ঞান তাহার নাম পণ্ডিতের প্রিয়। এ বিজ্ঞান বুঝিয়া সে মূর ভক্ত হয়, তত্ত্ব শুনি জ্ঞান হয় ভক্তির আশ্রয়। প্রকৃতি পুরুষ হয় অনাদিশে সিদ্ধ, অনাদিকাল হতে উভয় সমৃদ্ধ। বিকারাদি গুণ যত প্রাকৃত সম্ভব, প্রাকৃত পুরুষ যেই তার অনুভব। কার্য বা কারণ হয় প্রকৃতির দান, ভোগের কারণ সেই পুরুষেই হন। প্রাকৃত হইয়া জীব ভুঞ্জে সেই গুণ, প্রকৃতির গুণ সব প্রকৃতির দান। প্রাকৃত গুণের সঙ্গ উচ্চ নিচ জনী, সদ সদ জন্ম হয় অন্য নাহি গুণী। সে জীবের বদ্ধরূপে পরমাত্মা সঙ্গে, উপদেষ্টা অনুমন্তা হন তিনি রঙ্গে। মহেশ্বর তিনি ভুক্তা পুরুষে পরম, জীবের উদ্ধার লাগি তিনি সঙ্গে হন। সেই সে জ্ঞানের দ্বারা পুরুষ প্রকৃতি, পুরুষেরও যে প্রাকৃত গুণেরও স্বীকৃতি। যে বুঝিল বর্তমান হইয়া সর্বথা, পুনর্জন্ম নাহি তার নহে সে অন্যথা। ভক্তগণ চিদাশ্রয়ে সদা ধ্যানেরত, প্রেমচক্ষে পরমাত্মাকে দর্শন সতত। সাংখ্যযোগী জ্ঞান দ্বারা আলোচনা করে, কর্মযোগী ভগবানে কর্মার্পণে করে। অন্য সাধারণ লোক বুঝে না সে কিছু, শ্রবণান্তর উপাসনা তারা করে কিছু। তারাও তরিয়া যায় এ সংসার হতে, যদি শ্রুতি পরায়ণ সাধুর সঙ্গেতে। স্থাবর জঙ্গম যত জন্মেছে জন্মাবে, ক্ষেত্র ক্ষেত্র গেরো সংযোগ প্রভাবে। সেসব ভূতেতে সমস্থিত ভগবান, দর্শন করিতে পারে কোন ভাগ্যবান। ভগবান অবিনশ্যত বস্তু তাহার ভিতরে, বিনশ্বত ধর্ম তিনি স্বীকার না করে। সকলের মধ্যে সম থাকেন ঈশ্বর, দেখিতে সমর্থ হয় যেই তৎপর। যে আত্মাকে অধপাত কভু নাহি করে, কুপথগামী সে দুষ্ট মন দ্বারে। প্রকৃতি প্রদত্ত দেহ ইন্দ্রিয়াদি দ্বারা, প্রকৃতি সাধে কর্ম জীবের সে ছাড়া। কিন্তু আত্মতত্ত্ব জীব কিছু নাহি করে, যাহার দর্শন সেই সে দেখিতে পারে। প্রাকৃতিক বৈচিত্র্যে যে বা একত্ব দর্শনে, সর্বভূতের পৃথক ভাব সমর্থ সে মনে। সৃষ্টিস্থিতি বিস্তার সেই যেবা জানে, সমর্থ সে জনদৃষ্টি ব্রহ্ম সম্পাদনে। ব্রহ্মজ্ঞানী জীবনিত্য পরম অব্যয়, নির্গুণ নাদি তত্ত্ব নির্লিপ্ত সে রয়। যেমন সর্বগত ব্যোম সূক্ষ্ম তত্ত্ব অনুপম, সর্বত্র সম্ভব বিচরণ। তথাপি সে লিপ্ত নহে নিজের স্বতন্ত্র রহে, সেই রূপ আত্মবিচরণ। সর্বত্র ব্যাপিয়া দেহে কুটস্থ পৃথক রহে, মহাভূতে নহে সে মিলম। তথা ব্রহ্ম ভূত জীব আত্মতত্ত্বে হয়ে শিব, দেহ ধর্মে লিপ্ত নাহি মন। সূর্য যথা প্রকাশ হয়ে অখিল জগৎ, এক দেশে এক থাকি সম্রাট মহৎ। হে ভারত সেই রূপ ক্ষেত্রে প্রকাশ হয়, একা একা স্থানে খাতি ক্ষেত্র দেহময়। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের তত্ত্বজ্ঞান চক্ষে, দেখিবার শক্তি হয় যাহা সে যাহার পক্ষে। একক্ষেত্রজ্ঞ সে জীব অন্য পরমাত্মা, উভয়েরও ক্ষেত্রে বাস ক্ষেত্র বিশেষ আত্মা। তার মুখ্য জড়নিষ্ঠ প্রবৃত্তি হইতে সুখে বাস পরব্রহ্মে জড় দেহ অন্তে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার প্রকৃতি পুরুষ বিবেক যুগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যুগ। তো আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম গতকালকে, দ্বাদশ অধ্যায়ে ভগবান ভক্তি যুগের কথা বর্ণনা করলেন, ভগবত ভক্তির কথা বর্ণনা করলেন। অর্থাৎ আমরা ইতিমধ্যে ভগবদ গীতার প্রথম ১২টা অধ্যায় শেষ করলাম, যাকে বলা হচ্ছে কর্মষটক এবং ভক্তিষটক। প্রথম ৬টা অধ্যায়কে বলা হচ্ছে কর্মষটক এবং মাঝের ৬টা অধ্যায়কে বলা হচ্ছে ভক্তিষটক। এখন আমরা প্রবেশ করছি জ্ঞানষটকে, জ্ঞানষটক বলা হচ্ছে। প্রথমত প্রশ্ন হচ্ছে, কর্ম একবার বললেন ভগবান, ভক্তিও বলে দিলেন, তাহলে ভক্তি বলার পরে আবার জ্ঞান বলার প্রয়োজনটা কি? গতকালকে একজন প্রশ্ন করেছিলেন আমাকে ক্লাসের পরে, যে কেন আবার জ্ঞান বলছেন ভগবান। তো এর অর্থ হচ্ছে, একটা ব্যাখ্যা দিচ্ছে যে কর্ম এবং জ্ঞান এটা নিজেরা স্বতন্ত্র নয়, কর্ম এবং জ্ঞান স্বতন্ত্র নয়। কর্ম এবং জ্ঞানকে ভক্তির উপর নির্ভর করতে হয়। ভক্তিযোগ হচ্ছে স্বতন্ত্র, ভক্তিযোগ হচ্ছে সম্রাটের ন্যায়। তাই ভক্তিযোগকে মাঝখানে কেন রাখলেন? কারণ ভক্তিযোগ দুদিক থেকে কর্ম এবং জ্ঞানকে স্পর্শ করবে, স্পর্শ করার মাধ্যমে তাকে প্রাণ প্রদান করবে, সজীব রাখবে। এটা একটা কারণ যে ভক্তিযোগকে মাঝখানে রেখেছেন, কারণ কর্ম এবং জ্ঞানকে এই ভক্তিযোগটাই প্রাণ প্রদান করবে। আরেকটা হচ্ছে, ভগবান এখন এতক্ষণ বলেছেন ভক্তিযোগের কথা, বা আগের অধ্যায়ে বলেছেন, দ্বাদশ অধ্যায়ের শেষের শ্লোকে বলেছেন ভগবান, না এর এর আগে বলেছেন, অহম তরিষ্যামি মৃত্যু সংসার ও সাগরাত। হ্যাঁ, ৭ নম্বর শ্লোকে বলেছেন, তেষাবহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার ও সাগরাত, আমি সেই ব্যক্তিকে মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। কিভাবে উদ্ধার করেন ভগবান? তো এই জন্য সে উদ্ধার লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন, বা ভগবত ভক্তি করার জন্য বলা হচ্ছে, কিন্তু ভগবত ভক্তি করার জন্য জ্ঞানের প্রয়োজন। ভক্তি করার জন্য বলা হচ্ছে, ভক্তিটা কি আসলে? অভিধেয়। অভিধেয়র আগে কি আসছে? সম্বন্ধ। সম্বন্ধ মানে সেই সম্বন্ধ জ্ঞান। সেই সম্বন্ধ জ্ঞান লাভ করে সে তখন সে ভক্তি করতে পারবে। তো ভক্তির কথা যে বলছেন ভগবান আগের অধ্যায়েও, ভক্তির যুগের মাহাত্ম্য বর্ণনা করেছেন, ভক্তি কিভাবে করবে তার জন্য জ্ঞান, ন্যূনতম জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞান জড় জ্ঞান না, বা মানসিক জল্পনা কল্পনা নির্বিশেষ জ্ঞান না, বরং এটা হচ্ছে ভক্তি অনুকূল জ্ঞান। এটা আমরা দেখেছিলাম ওই দিন ৪টে অধর্ম ধর্মের মধ্যে, ভক্তি প্রতিকূল জ্ঞান আর ভক্তি অনুকূল জ্ঞান। এটা হচ্ছে ভক্তি অনুকূল জ্ঞান, সেই ভক্তি অনুকূল জ্ঞান প্রয়োজন। তো সেই জন্য ভগবান বলছেন এই ভক্তি অনুকূল জ্ঞান গ্রহণ করো, ভক্তি অনুকূল জ্ঞান। এই জন্য এই পরবর্তীতে ৬টা অধ্যায় প্রদান করছেন ভগবান। মূলত ভগবদ্ গীতায় দ্বাদশ অধ্যায়ে শেষ ভক্তিযোগ বলে দিয়েছেন, তুমি আমার ভক্ত হও। কিন্তু আগে যে অধ্যায়গুলোকে জিনিসগুলো বলেছেন ওটাকে আবার বিস্তার করছেন, শেষের ৬টা অধ্যায়কে অধ্যায় ওই জিনিসগুলোকেই আবার বিস্তৃতভাবে বর্ণনা করছেন ভগবান। ১৮ অধ্যায়টা বের করুন, ১৮ অধ্যায়ের প্রথম শ্লোক, শেষের অধ্যায়ের প্রথম শ্লোক। ১৮ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন, না প্রভুপাদ বলছেন এখানে তাৎপর্যে, সেই সামারি প্রদান করছেন প্রত্যেকটা এই কর্মষটক জ্ঞানষটক ভক্তিষটকের। তো বলছেন, শেষ ৬টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য জোড়া প্রকৃতির ক্রিয়াকলাপ অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। এই হচ্ছে শেষ ৬টা অধ্যায়ের মূল বিষয়বস্তু, জ্ঞান বৈরাগ্য জোড়া প্রকৃতির ক্রিয়াকলাপ অপ্রাকৃত প্রকৃতি ভগবত সেবার। অর্থাৎ ভক্তি যে করব আমরা কিভাবে ভক্তি করব জ্ঞানের দ্বারা, জ্ঞানটা কি তত্ত্বগুলো বিশ্লেষণ করা হচ্ছে, ন্যূনতম তত্ত্ব জ্ঞান প্রয়োজন ভগবত ভক্তির জন্য, সেই কথাই এখানে বর্ণনা করছেন। তো আগের শ্লোকেও ভগবান বর্ণনা করেছেন, আগের অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন এই বিষয়গুলি, কিভাবে তিনি উদ্ধার করবেন, এখন কিভাবে তিনি উদ্ধার করবেন এই তার ভক্তকে এই জগৎ থেকে, সেটা তিনি এই অধ্যায়ে ত্রয়োদশ অধ্যায়ে বর্ণনা করছেন। ভক্তিময় ঠাকুর বলছেন যে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত পরম রহস্য স্বরূপ ভক্তির রূপে ভক্তিতত্ত্ব, ভক্তির তত্ত্বটাকে স্পষ্টরূপে বুঝাবার জন্য প্রথমে আত্মার রহস্য এবং বদ্ধ জীবের কাজ সকল কর্ম সকল ব্যাখ্যা করেছে, যে আমি তোমাকে পরম রহস্য স্বরূপ এই ভক্তিতত্ত্ব বুঝাবানোর জন্য এতক্ষণ পর্যন্ত কী ব্যাখ্যা করলাম, আত্মা ব্যাখ্যা করলাম, কোন অধ্যায়ে ব্যাখ্যা করলাম আত্মার স্বরূপ, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ আত্মতত্ত্ব জ্ঞান ব্যাখ্যা করলাম, তারপরে বদ্ধজীবের কর্মসকল ব্যাখ্যা করলাম তৃতীয় অধ্যায়ে, তারপর নিরুপাধিক ভক্তিস্বরূপ ব্যাখ্যা করলাম, ভক্তি ভগবত ভক্তি নিরুপাধিক, উপাধি থেকে মুক্ত সেটাও ব্যাখ্যা করলাম, তাতে জ্ঞান কর্ম ভক্তি এই তিনটা অবিধেয় বিচার সমাপ্ত হয়েছে, অর্থাৎ জ্ঞানের কথা বললাম, ভক্তির কথা বললাম, কর্মের কথা বললাম। তো এখন তোমাকে আমি বিজ্ঞান বিচার দ্বারা জ্ঞান ও বৈরাগ্যের বিশেষ ব্যাখ্যা করছি। আগে কেবলমাত্র জ্ঞান এবং জ্ঞান কর্ম আগে আমি বলেছিলাম শুরুতেই, যে আসলে ভগবদ্গীতার 18টা অধ্যায়ে কর্ম জ্ঞান ভক্তির কথা বলা হচ্ছে, কিন্তু এটাকে বিশেষভাবে ব্যাখ্যা করার জন্য, বিশেষভাবে এটাকে চিহ্নিত করার জন্য প্রথম ছোটা অধ্যায়ে কর্মের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, মাঝের ছোটা অধ্যায়ে ভক্তির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং শেষের ছোটা অধ্যায়ে জ্ঞানের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বা অন্যভাবে বলতে গেলে প্রথম ছোটা অধ্যায়ে ভগবান বলছেন যে কর্মের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি লাভ করা যায়, কর্মযোগের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি করা যায় প্রথম ছোটা অধ্যায়ে বললেন, তারপরে বলছেন সরাসরি ভগবানের কাছে ভক্তি কীভাবে করতে হবে, এখন শেষের ছোটা অধ্যায়ে বলবেন জ্ঞানের মাধ্যমে কীভাবে ভগবানের প্রতি ভক্তি লাভ করা যায়, এটাই তিনি ব্যাখ্যা করবেন। জ্ঞান ও বৈরাগ্যের বিশেষ ব্যাখ্যা করছি, তার শ্রবণ করে তুমি এই ভক্তিতত্ত্বে অধিকার দাঢ় হইবে, অর্থাৎ এটা জানার ফলে তোমার ভক্তিতত্ত্বে অধিকারটা দৃঢ় হবে, দাঢ় হইবে, দাঢ় মানে হচ্ছে তোমার শ্রদ্ধা বা নিষ্ঠা বৃদ্ধি পাবে। যেমন সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে যান, তখন তিনি কি বলেন, কি কে আমি কেনে আমার যারে তাপত্র, ইহা নাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সেই তত্ত্ব কহত আপনি, জিজ্ঞেস করছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কি বললেন, কৃষ্ণ শক্তি ধরো তুমি জানো তত্ত্ব ভাব, দাঢ় লাগি প্রশ্ন পুছি সাধুর স্বভাব, যে হে সনাতন তুমি হচ্ছ কৃষ্ণ শক্তি ধারণ করছো, তুমি এই তত্ত্ব সমস্ত জানো, তত্ত্বভাব তুমি যা অবগত আছো, তথাপি সাধুর স্বভাব হচ্ছে কি, সাধু তিনি জেনেও প্রশ্ন করেন, কেন প্রশ্ন করেন, তিনি আরও দাঢ় লাভ করার জন্য, আরও আসক্তি লাভ করার জন্য, আরও তিনি দৃঢ় শ্রদ্ধা বিশ্বাস লাভ করার জন্য তিনি আবার প্রশ্ন করেন, দাঢ় লাগি প্রশ্ন বুঝে সাধুরও স্বভাব। তো এটাই হচ্ছে বিষয়, যে এই বিষয়টা জানার ফলে আরও বেশি বিশ্বাস জন্মে। তো এখানে এই কথা বলছি, এই যে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরও বেশি জ্ঞান লাভ করার ফলে দাঢ় উৎপন্ন হইবে, আরও বেশি বিশ্বাস উৎপন্ন হইবে। যখন আমি ব্রহ্মাকে এই ভাগবত শাস্ত্রের মূল চতুশ্লোকে বলেছিলাম, ভগবান বলছেন তখন আমি জ্ঞানম্যে পরম গুহ্যম যদ্বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ গৃহান, তিনি বলছে আমি চারটা জিনিস বলেছিলাম ব্রহ্মাকে, জ্ঞান কি, বিজ্ঞান কি, স্বরহস্য কি এবং তদ অঙ্গ কি। জ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে কি সম্বন্ধ, তদ অঙ্গ মানে হচ্ছে কি অভিধেয় ভক্তির অঙ্গ, আর রহস্য মানে হচ্ছে প্রয়োজন সম্বন্ধ অভিধেয় বলেছিলাম। তো এই চারটি বিষয় যদি ভালো করে না বুঝে কেউ, যে আমি বলেছিলাম যে জ্ঞান বিজ্ঞান রহস্য তদ অঙ্গ, তাহলে পরম রহস্যের উদয় হবে না, অর্থাৎ প্রয়োজন লাভ করতে পারবে না, পরম প্রয়োজন প্রেম লাভ করতে পারবে না। তো তোমাকেও আমি সেই বিজ্ঞান উপদেশ পূর্বক এই রহস্য উপযোগিনী বুদ্ধি অর্পণ করছি, বিশুদ্ধ ভক্তি উদিত হলে সেই জ্ঞান বিজ্ঞান বা বৈরাগ্য সহজে উদিত হয়। অর্থাৎ এই জিনিসটা ব্যাখ্যা করছেন যে আমরা সেই যথাযথ জ্ঞানের মাধ্যমেই তা অবিধেয় যথাযথ অবিধেয় প্রয়োজনের মধ্য দিয়ে প্রস্ফুটিত হতে পারে, সেই কথাই ভগবান বারবার বলছেন যে আমি তোমাকে সেই জ্ঞানটা প্রদান, জ্ঞানযোগ প্রদান করব, সেই জ্ঞানযোগ লাভ করার ফলে তুমি সেই তত্ত্বগুলি যথাযথভাবে অবগত হওয়ার ফলেই তুমি সেই যেটা বললাম তখন ভক্তিযোগ সেটা তুমি ভালো করে লাভ করতে পারবে। এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। এই অধ্যায়ের মূল কথা শেয়ার হচ্ছে এটা, বা এই অধ্যায়ের মূল শিক্ষা কি পাই আমরা, যে নিরুপাধিক ভক্তিতত্ত্বের অধিকতর দার্ঢ্য লাভের নিমিত্ত জ্ঞান বিজ্ঞান আলোচ্য, অর্থাৎ এই ভক্তিতত্ত্বের অধিকতর দার্ঢ্য বা আরো দৃঢ়, দার্ঢ্য মানে বলতে পারে দৃঢ়তা, দার্ঢ্য মানে দৃঢ়তা, দৃঢ় হওয়া, দৃঢ় ভক্তি লাভ করা, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে, দার্ঢ্য সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানস, শ্রীকৃষ্ণ মহিমা জানি এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। অর্থাৎ এই সমস্ত সিদ্ধান্ত জানার ফলে আমরা কি জানি, ভগবানের মহিমা জানতে পারি এই সমস্ত সিদ্ধান্তের দ্বারা, এই তত্ত্বজ্ঞানের দ্বারা। আর ভগবানের মহিমা জানলে কি লাভ হবে আমাদের, আমাদের চিত্ত, আমাদের হৃদয় আরো দৃঢ় হয়ে ভগবানের চরণ কমলে নিবিষ্ট হবে। এই হচ্ছে মহিমা জ্ঞান জানার ফল বা গুরুত্ব বা কারণ, কেন আমরা মহিমা জ্ঞান শ্রবণ করা উচিত, এটাই এখানে বলছেন। জ্ঞান বিজ্ঞান আলোচ্য আলোচ্য, তাই এই বিমল প্রেম লাভ করিয়া জৈবধর্মের বিকাশ লাভে জীবের কর্তব্য। বিমল প্রেম, ভগবানের প্রতি বিমল প্রেম লাভ করেই জৈবধর্মের বিকাশ লাভই জীবের কর্তব্য, জীবের একমাত্র কর্তব্য হচ্ছে এটা। এখন এই অধ্যায়ে প্রথম অনুবাদটা পড়ুন। তো এখানে অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এখানে কটা বিষয় জিজ্ঞাসা করলেন, ছয়টা। এক নম্বর প্রকৃতি, দু নম্বর পুরুষ, তিন নম্বর ক্ষেত্র, চার নম্বর ক্ষেত্রজ্ঞ, পাঁচ নম্বর হচ্ছে জ্ঞান, ছ নম্বর গেয়, ছোট জিনিস। হ্যাঁ, সেটাই বলছি, তো সেটাই বলছি, ছটা জিনিস বলছেন অর্জুন জিজ্ঞাসা করলেন, তো সেই ছটা জিনিসের উপর ভিত্তি করেই অধ্যায়টা গেছে, অধ্যায়টা সমাপ্ত হয়েছে। তো মনে রাখবেন, এক দুই তিন চার পাঁচ ছয়, আপনার নাম্বারিং করতে পারেন, প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞান, এক দুই তিন চার পাঁচ ছয়। তো প্রথমটা অর্থাৎ প্রকৃতি আর পুরুষ, তো প্রথম শ্লোকে এই প্রশ্ন করলেন, তারপর দু থেকে সাত নম্বর শ্লোক পর্যন্ত, দু থেকে সাত নম্বর পর্যন্ত ভগবান তিন চার পাঁচ, এই তিন চার, তিন চার উত্তর দিচ্ছেন। অর্থাৎ তিন চার পাঁচ কি কি, তিন চার পাঁচ, তিন চার পাঁচ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান, তিনটার সম্বন্ধে ভগবান বলছেন। প্রকৃতি পুরুষ এক দুই, তিন চার পাঁচ ভগবান দুই থেকে সাত এই শ্লোকে তিন চার পাঁচ বলেছেন, তারপরে আবার আট থেকে বারো এই শ্লোক পর্যন্ত ভগবান পাঁচ নম্বরটা বলেছেন, জ্ঞানটা, জ্ঞানের উপায় বলেছেন, জ্ঞান সাধনের উপায়। উপায়
प्रज्ञाने साधन। तेरा तेरी नाम पूरा छह नंबर टाइप है। गेयो अर्थात ज्ञातव्य विषय देखिए। गेयो माने होते काके जाना उचित, काके जानतो ज्ञान विषय वस्तु देखिए। ना होते तेरा तेरी नॉय ज्ञान चक्षु ज्ञान चक्षु কিভাবে জ্ঞান চক্ষু লাভ করে দর্শন করতে হবে দেখনি আবার প্রত্যেক পদ্ধতি নিয়ে হচ্ছে কি বলতে হয় কোন কোন বিষয়বস্তু আমল করতে হবে।
দু থেকে সাত পর্যন্ত বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান সম্বন্ধে, আট থেকে বারো পর্যন্ত বলছেন আবার জ্ঞান সম্বন্ধে জ্ঞান সাধনের উপায় কি, জ্ঞানের কুড়িটা উপায় বলছে টোয়েন্টি, তারপরে আবার তেরো থেকে উনিশ পর্যন্ত বলছেন জ্ঞেয় কি, জ্ঞাত জ্ঞানের বিষয়বস্তু কি, তারপর সাতাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বলছেন জ্ঞান চক্ষু কীভাবে লাভ করা যায় বা জ্ঞান চক্ষু লাভ করে কীভাবে দর্শন করেন সেই ব্যক্তি। এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। দু নম্বর অনুবাদটা পড়ুন, দু নম্বরটা পড়েছেন, হ্যাঁ দু নম্বর। তো পরমেশ্বর ভগবান বললেন হে কৌন্তেয় ক্ষেত্র মানে কি, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, যিনি শরীরকে জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শরীরটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র ক্ষেত্র মানে কি, একটা যেমন কৃষিক্ষেত্র কুরুক্ষেত্র একটা স্থানকে বলা হচ্ছে ক্ষেত্র, মানে যে স্থানে কোনো কাজ হয় কর্মক্ষেত্র বলা হয়, আমার কর্মক্ষেত্র কর্মস্থল, যে স্থানে কোনো কাজ হয় কর্মটা বলে ক্ষেত্র। তো আমাদের সমস্ত কর্ম যে হয় কর্মটা কোথায় হয় এটা হচ্ছে ক্ষেত্র, কোথায় হয় আমাদের ক্ষেত্র কর্মটা শরীরের মধ্যে, শরীর দিয়ে কর্ম হয় শরীরের মধ্যে, ওই জন্য এই শরীরটাকে বলা হচ্ছে ক্ষেত্র। এবং এই শরীরের ক্ষেত্রজ্ঞকে আত্মা, আমরা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আমরা শরীর সম্বন্ধে জানি একটা ক্ষেত্রজ্ঞ। এখন আবার শুরু পুরো জড়া প্রকৃতিকে আবার ধরা যায় কি, ওখানেও কর্ম হচ্ছে, পুরো প্রকৃতিটা হচ্ছে ক্ষেত্র, যেহেতু পুরো প্রকৃতির মধ্যে কাজটা হয়, তাই ওই পুরো প্রকৃতির ক্ষেত্রজ্ঞকে পরমাত্মা ভগবান। আবার আমরা শুধুমাত্র কি, আমি শুধু আমার দেহ শরীর সম্বন্ধে জানি কিন্তু আপনার শরীর সম্বন্ধে জানি না, কিন্তু পরমাত্মা ভগবান তিনি সবার শরীর ক্ষেত্র সম্বন্ধে জানেন, তিনি হচ্ছেন পরমক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ পরমক্ষেত্রজ্ঞ। তো এই দুটো জিনিস বলছে, দু ধরনের ক্ষেত্রজ্ঞ, একজন জীবাত্মা আর একজন পরমাত্মা। এই তাৎপর্যে দেখুন প্রভুপাদ বলছেন যে ভগবদ্ গীতার প্রথম ছোট অনুবাদটা এই ইয়েটা শেষের প্যারাগ্রাফটা পড়ুন একজন। এই হচ্ছে এই ত্রয়োদশ অধ্যায় থেকে এই এই বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে। পূর্ণ সম্বন্ধ, এটা তো সম্বন্ধ জ্ঞান, এই হচ্ছে সম্বন্ধ জ্ঞান ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে, ভগবান ভক্তি ভক্ত সব কিছু সম্বন্ধে এখানে বর্ণনা করছে। শ্লোক তিন, তিনটা তিন অনুপাতটা বলুন। তো হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, যেটা বললাম জীব হচ্ছে মাত্র একটা ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমার ক্ষেত্র, কিন্তু ভগবান হচ্ছেন সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। এবং এই এই যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এই যে জ্ঞান, এটাকেই বলা হচ্ছে, একেই বলা হচ্ছে পূর্ণ জ্ঞান, অসম্বন্ধ জ্ঞান। ঠিক যেরকম উদাহরণ প্রভু উদাহরণ দিচ্ছেন তাৎপর্যে, যে একজন নাগরিক করেন কি, শুধু তার জমির মালিক, একজন নাগরিক তার নিজের জমির মালিক, কিন্তু সে জমিদার বা সে রাজা তিনি কার মালিক, সমস্ত রাজ্যের মালিক, সমস্ত রাজ্যের মালিক। এভাবে ভগবান বা জমিদার কেবলমাত্র তার জমি সম্বন্ধে জানেন, তার জমিতে কি হচ্ছে বা কি হবে না হবে তার অধিকার আছে, কিন্তু রাজার সমস্ত রাজ্যের উপরে অধিকার আছে। ক্ষেত্রাণি শরীরাণি বীজম চাপে শুভাশুভে তানি ব্যক্তি যোগাত্মা ততঃ ক্ষেত্রজ্ঞ উচ্চতে, শাস্ত্রে বলা হচ্ছে এই দেহকে বলা হয় ক্ষেত্র। এবং দেহের মধ্যে বাস করেন দেহের মালিক পরমেশ্বর ভগবান, ও এই দেহ দেহের মালিক উভয়কেই জানেন, তাই তাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয়। তো বলছে প্রকৃতি পুরুষ ও প্রকৃতি পুরুষ এবং প্রকৃতি পুরুষের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে। যিনি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অবগত নন তিনি যথার্থ জ্ঞান প্রাপ্ত হননি, এই তিনি বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। যেমন চিত্রাকার, যেমন চিত্র, চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত, চিত্রাকার মানে কি, তার চিত্র এবং চিত্র অঙ্কন যে ফ্রেমটা সেটার মধ্যে পার্থক্য নিরূপণ করেন তিনি ফলকটার মধ্যে। তো এই অধ্যায়ের নামই হচ্ছে, শিরোনামই হচ্ছে কি, প্রকৃতি পুরুষ ও বিবেক যোগ। প্রকৃতি মানে কি, জোড়া প্রকৃতি, যেখানে ভোগ করা হয়, কাজ হয়, প্রকৃতি। পুরুষ মানে কি, যে ভোক্তা ভোগ করে। আর বিবেক মানে তার মধ্যে, তাদের মধ্যে যথাযথ জ্ঞান হচ্ছে বিবেক, তাদের নিয়ন্তা বা তার সম্বন্ধে যথাযথ জ্ঞান হচ্ছে বিবেক। প্রথম অধ্যায়ের শিরোনাম কি ছিল, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, আর ত্রয়োদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ, ধারাবাহিকভাবে ভগবান সেই জ্ঞান বর্ণনা করলেন। এখন চার নম্বরটা পড়ুন, ভগবান এখন ক্রমান্বয়ে কথাগুলি বর্ণনা করবেন, এই ক্ষেত্র কি, ক্ষেত্রটা আসলে কি এবং তার কি প্রকার, মানে অর্থাৎ ক্ষেত্রটা গঠিত হয়েছে কিভাবে, এই দেহটা বা এই ক্ষেত্রটা, এবং তার বিকার কি হয়, বিকার মানে তার পরিবর্তন কি, পরিবর্তন হয়, বিকার হয়, এবং তা উৎপন্ন হয়েছে কার থেকে, এবং তার স্বরূপ কি, তার প্রভাব কি, কি প্রভাব ফেলতে পারে, এই সমস্ত কিছু ভগবান এখন ধীরে ধীরে বর্ণনা করবেন। এই শরীর গঠিত হয়েছে কিভাবে, তা গঠনের উপাদানগুলি কী কী, কার নিয়ন্ত্রণে কাজ চলছে, কীভাবে পরিবর্তন হচ্ছে, কোত্থেকে এই পরিবর্তনগুলি আসছে, তার কারণ কী, উদ্দেশ্য কী, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কী, স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কী, এই সম্বন্ধে জানতে হবে। এই সমস্ত কিছু আমাদের জানার বিষয় ভগবান এখন আমাদেরকে ব্যাখ্যা করছেন। তো এখন ভগবান কীভাবে ব্যাখ্যা করছেন, তিনি কি মন গড়াভাবে ব্যাখ্যা করছেন, তিনি কি মন গড়াভাবে ব্যাখ্যা করছেন এখানে, বলছেন না, ভগবান তিনি তখন ঋষিরা যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ প্রামাণিকভাবে তিনি বলছেন। পাঁচ নম্বরটা পড়ুন, তা ঋষিগণ কর্তৃক বিবিধ বাক্যের, বেদবাক্যের দ্বারা আগে বর্ণিত হয়েছে, অর্থাৎ সেখানে ভগবান প্রামাণিকভাবে বলছেন, নিজের কথা মতো বলছেন না, যে আগে ঋষিরা অনেকভাবে বর্ণনা করেছেন, বেদান্ত সূত্র বিভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে। এখানে তাৎপর্য প্রভুপাদ, সেই প্রভুপাদ যেমন বলছেন শুরুতেই, যে এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত আচার্যেরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকেন। আত্মা ও পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈতবাদ অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। ভগবান চাইলে পারতেন সরাসরি, যে আমি তোমাকে এই কথাগুলি বলছি, ভগবান বলছেন কি, আগে পণ্ডিত আচার্যরা সর্বদাই তারা এ কথা বলে গিয়েছেন। তাই সাধারণত সিস্টেম হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু বলি, আমরা পূর্বতন আচার্যদের রেফারেন্স দিয়ে প্রমাণ দিয়ে তারা এরকম বলেছে, তাদের কথা উদ্ধৃত করি, ভগবান সেটা করছেন। পাঁচটা কোষ বলা হচ্ছে এই ক্ষেত্র, দু ধরনের ক্ষেত্রজ্ঞ আছে, জীবাত্মা পরমাত্মা ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা বা সেখানে তাদের প্রকাশ বলা হচ্ছে, অন্নময় প্রাণময় জ্ঞানময় বিজ্ঞানময় আনন্দময়। এই এই পাঁচটা কোষ বা পাঁচটা স্বর, এর অর্থ হচ্ছে কি না, কীভাবে জীব জীবন ধারণ করে, তার জীবন ধারণের উদ্দেশ্যটা কি, জীবন ধারণের মাধ্যমটা কি, কীভাবে করে। অন্নময় স্তরে সে অন্নটাই হচ্ছে মূল ভিত্তি জীবন ধারণের, অন্ন ছাড়া সে বাঁচতে পারে না। প্রাণময় স্তরে না সে জীবন আত্মরক্ষা করবে, প্রাণটাকে রক্ষা করবে, প্রাণের উপরে সে সেই সমস্ত শক্তি লাভ করে। জ্ঞানময় সেই চিন্তা চেতনা অনুভূতি মনের যে ব্যাপারগুলি আছে সেখান থেকে রস আস্বাদন করে। তারপর বিজ্ঞানময় সে জীব এবং মনের, জীব মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীব স্বতন্ত্র বলে উপলব্ধি করে, তার প্রকৃত যথাযথ জ্ঞান লাভ করে বিজ্ঞান। এবং আনন্দময় অর্থে সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। এই পাঁচটি থোড়াকে যাকে বলা হয় ব্রহ্মপুত্র। অনেকে ব্যক্তি আছে না, যেমন তাদের কোনো খাওয়া দাওয়া কোনো ইয়ে নেই, তারা যেমন যারা কবি আছে কবিতা লিখতে লিখতে দিন কাটিয়ে দেবে, তাদের চিত্রশিল্পী আছে সারাদিন ছবি আঁকছে, মানে কোন দিকে খাওয়া দাওয়ার সময় আছে বুঝতে পারে, তারা কিছুটা সেই জ্ঞানময় স্তরে থাকে। জ্ঞানময় স্তর অর্থাৎ সেখানে তারা রস আস্বাদন করে, তারা অন্যের উপরে এতটা তাদের মানে এতটা তাদের নির্ভরশীলতা নেই, ওখান থেকেই তারা দিনের পর দিন তারা সেখান থেকে এক ধরনের রস পাচ্ছে, দার্শনিক কবি সাহিত্যিক। কিন্তু সেটাও যথাযথ স্তর না, কারণ সেটা হচ্ছে জাগতিক, তার ঊর্ধ্বে হচ্ছে বিজ্ঞানময়। তো আরেকম বলছেন যে আমাদের দেহের কি স্থূলদেহ সূক্ষ্মদেহ আছে, স্থূলদেহ সূক্ষ্মদেহ, স্থূলদেহটা বলা হচ্ছে অন্নময়, সূক্ষ্মদেহকে বলা হচ্ছে প্রাণময়, সূক্ষ্মদেহকে বলা হচ্ছে প্রাণময়, স্থূলদেহ সূক্ষ্মদেহ। এই সূক্ষ্মদেহকে বলছেন প্রাণময়, আর ভগবান হচ্ছে আনন্দময়, জীবাত আত্মা হচ্ছে বিজ্ঞানময়, আর আত্মা হচ্ছে আসলে বিজ্ঞানময়, আত্মা হচ্ছে বিজ্ঞানময় আর ভগবান হচ্ছেন আনন্দময়। হ্যাঁ, জ্ঞানময়ের কথা অন্য একটা কিছু বলছিলেন। যাই হোক, আমি দেখবো কোথায় বলা আছে। তো আসলে এখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বলতে তিনটা তত্ত্বের কথা বলা হচ্ছে, জীব ঈশ্বর আর প্রকৃতি, জীব ঈশ্বর প্রকৃতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জীব ঈশ্বর প্রকৃতি বা জড়। দেহের মধ্যে স্থূলদেহ আর সূক্ষ্মদেহ, স্থূলদেহটা হচ্ছে অন্নময় স্তরে থাকে, সূক্ষ্মদেহটা হচ্ছে প্রাণময় স্তরে, স্থূলদেহ সূক্ষ্মদেহ ব্রহ্মপুচ্ছম। জ্ঞানময়ের কথা এখানে বলা হচ্ছে না, জ্ঞানময় সাধারণত ব্রহ্ম উপলব্ধিকে বিজ্ঞানময় বলা হয়, জ্ঞানময়ের কথা বলা হচ্ছে না। ছয় সাতটা পড়ুন। এই সমস্ত কিছু হচ্ছে এই অর্থাৎ এখন এই ছয় সাথে ব্যাখ্যা করছেন যে এই যে ক্ষেত্রের স্বরূপটা কি, ক্ষেত্রের স্বরূপটা কি এখানে ব্যাখ্যা করছেন, ক্ষেত্র এবং সেই জ্ঞানটা কি সেটাও ব্যাখ্যা করছেন ছয় সাতের মধ্যে। পঞ্চমহাভূত মহাভূত কীভাবে সৃষ্টি হয়েছে, পঞ্চমহাভূত কি কি, ভূমি জল আকাশ বায়ু আর অগ্নি, ভূমি জল বায়ু অগ্নি ক্ষিতি অপতেজ মরুদ বোম, তারপরে অহংকার বুদ্ধি অব্যক্ত, অহংকার মিথ্যা অহংকার বুদ্ধি, বুদ্ধি বা মহত্ত্ব, মহত্তত্ত্ব বলা হয় বুদ্ধিকে, অব্যক্ত মনে হচ্ছে প্রকৃতি যা মহত্তত্ত্বের উৎস, দশটা ইন্দ্রিয় কী কী ইন্দ্রিয় দশটা, আর কর্মেন্দ্রিয় বাক পানি পাদ উপস্থ বায়ু, এটা হচ্ছে পাঁচটি কর্মেন্দ্রিয়, আর মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়, কী কী ইন্দ্রিয়ের পাঁচটির বিষয়, স্পর্শ, এই চব্বিশটি তত্ত্বের সমষ্টিকে বলা হয় কর্মক্ষেত্র বা দেহরূপ ক্ষেত্র বলা হয়। আসাখানে আসছি, এই চব্বিশটি তত্ত্ব হচ্ছে কর্মক্ষেত্র, আর তারপর ২৫ নম্বর ক্ষেত্র তত্ত্ব হচ্ছে আত্মা, ২৬ নম্বর তত্ত্ব হচ্ছে পরমাত্মা। এই ২৪টা তত্ত্ব জেনে যিনি নিজেকে আত্মারূপে জানেন এবং তখন ২৬ নম্বর তত্ত্বের আরাধনা করেন, তিনি এই জড়া প্রকৃতি থেকে মুক্ত হতে পারেন, সেটাই ভগবান বলছেন। তো মূলত এখানে বলতে গেলে প্রথমত এই এই জিনিসগুলি পঞ্চমহাভূত এবং অহংকার, মহত্তত্ত্ব, এই মহত্তত্ত্বের উৎস হচ্ছে মূলত আটটা জিনিস বলা হচ্ছে, আটটা জিনিস, প্রথমত আটটা জিনিস কি, পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত না আগে পঞ্চমহাভূতের আগে পঞ্চতন্মাত্রা বলা হচ্ছে, কারণ পঞ্চমহাভূতটা ওই পঞ্চতন্মাত্রা থেকে আসে, শব্দ থেকে দিয়ে এটা স্থূলরূপ থেকে সূক্ষ্মরূপটা আসে, শুক্ররূপ থেকে স্থূলরূপটা আসে। এই পঞ্চতন্মাত্রা, তন্মাত্রা কি কি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তারপরে অহংকার, তারপরে হচ্ছে বুদ্ধি বা মহত্তত্ত্ব, আর প্রধান মহত্তত্ত্ব আটটা জিনিস, প্রধানটাই মানে হচ্ছে এই প্রকৃতি যেখানে এই তিনটা গুণ অমিশ্রিত অবস্থায় থাকে, তার কোনো ক্রিয়াশীল না, নিষ্ক্রিয় অবস্থা থাকে, এটাই বলা হচ্ছে প্রধান। অর্থাৎ যখন এই ত্রিগুণ ব্যক্ত অবস্থায় হয় কাজ করা শুরু করে তখন এই প্রকৃতির সৃষ্টি হয় বা বা এই মহত্তত্ত্ব কাজ করা শুরু করে, কিন্তু এর আগে বলা হচ্ছে প্রধান কাজ করছে না এই তিনটা গুণ, কাজ লাগানো হয়নি। তো এই অহংকারের বিকার হচ্ছে এই একাদশ ইন্দ্রিয়, অহংকারের বিকাশ বিকার, তারপরে অহংকার থেকে একাদশ ইন্দ্রিয় আসছে, আর এই পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূত আসছে, এভাবে ২৪টা উপাদান সৃষ্টি হয়। এটা ভগবান এখানে বলুন, তারপর আছে ইচ্ছা দ্বেষ সুখ দুঃখ সংঘাত, এগুলি হচ্ছে দেহের বিকার, পাঁচটি বিষয় বা ইন্দ্রিয়, ছয় সাত এই না ছয়সাতের মধ্যে ক্ষেত্র 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 সম্বন্ধে ব্যাখ্যা করছেন, এখানে ক্ষেত্রের স্বরূপে এটা ব্যাখ্যা করছেন, ছয় সাতের মধ্যে ক্ষেত্র সম্বন্ধে ব্যাখ্যা করছেন, জ্ঞান সম্বন্ধে আগে বলে দিয়েছেন যে জ্ঞানটা কি, সেটা আগে তিনি হিন্ট ইঙ্গিত দিয়েছেন, যেমন আগের শ্লোকগুলোতে বললেন না যে এটা যে জানে যে জানেন তিনি সেটাই হচ্ছে জ্ঞান, এই যে তিন নম্বর শ্লোকে বলছেন জ্ঞান কি, তিন নম্বরে জ্ঞান কি বলে দিয়েছেন, এই ক্ষেত্র ক্ষেত্রক সম্বন্ধে যে জ্ঞান সেটাই হচ্ছে সেই জ্ঞানই আমার অভিমত, তিন নম্বরে বলে দিয়েছে। এখন আট থেকে বারো পর্যন্ত তিনি আবার সেই জ্ঞানের সাধন, কিভাবে সেই জ্ঞান লাভ করা যায়, উপায় কি, সেটা ব্যাখ্যা করছেন। আট থেকে বারো পর্যন্ত অনুপাতটা তো এই যে ২০টা জিনিস বললেন এখানে, এগুলি হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান বা জ্ঞান লাভ করার উপায়, এর মাধ্যমে জ্ঞান লাভ করা যায় প্রকৃত জ্ঞান, বাকি সব কিছু হচ্ছে অজ্ঞান। তো এখানে এই 20 আইটেম 20টা আইটেম বিষয়গুলির মধ্যে প্রথমটা একটা হচ্ছে মূল আর বাকিগুলো হচ্ছে গৌণ। কোনটা হচ্ছে মূল এখানে? সব তারপরে দেখুন প্রভুপাদ বলছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি 11 শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে, ময়ি চানন্য যোগে না ভক্তিরভ্যাবিচারিণী। এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয় তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকে বিকশিত হয়। একশাস্তি ভক্তির ভগবতী, যেটা আমরা গতকালকে আলোচনা করছিলাম, 26টা গুণের মধ্যে মূল গুণ কোনটা? কৃষ্ণৈক শরণ, বাকি 25টা হচ্ছে গৌণ। এখানে কিভাবে বলা হচ্ছে, এই এই 20টার মধ্যে ময়ি চ অনন্য যোগে না ভক্তির অব্যয় বিচারিণী, আমার প্রতি অনন্য অবিবিচারী ভক্তি, এটাই হচ্ছে মূল, বাকি 19টা হচ্ছে গৌণ। এখানে তো এখানে এগুলি ব্যাখ্যা করেছেন প্রভুপাদ, অমানিত্যম অদম্বিত্বম অহিংসা ক্ষান্তিরার্যম আচার্য উপাসনম শৌচম, এই জিনিসগুলি ব্যাখ্যা করেছেন প্রভুপাদ। মানে কি অহিংসা? মানে কি মানুষকে পারমার্থিক স্তরে জ্ঞানে পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয়। অর্থাৎ হিংসা মানে কি? কাউকে ক্ষতি করা, ঠিক আছে, কষ্ট দেওয়া। কিন্তু আরেকটা অর্থ বলছেন প্রভুপাল, যে আপনার কাছে পারমার্থিক জ্ঞান আছে আর আপনি সেই পারমার্থিক জ্ঞান কাউকে দিচ্ছেন না, এটা হচ্ছে হিংসা। কারণ সে তাকে কষ্টের মধ্যে রাখছেন আপনি, সে পারমার্থিক জ্ঞানের অভাবেই তো কষ্ট পাচ্ছে সে, আর আপনার কাছে পারমার্থিক, অর্থাৎ মানে জিনিসটা হচ্ছে কেউ একজন রোগের দ্বারা কষ্ট পাচ্ছে এখানে, রোগের দ্বারা কষ্ট পাচ্ছে, কিন্তু আপনার কাছে ঔষধটা আছে, থাকার পরে আপনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? হিংসার ফলে দিচ্ছেন না আপনি, যে দেখে দেব না আমি, এটা হচ্ছে হিংসা। তো জীবেরা এখানে কষ্ট পাচ্ছে জগতে, কিন্তু আপনার কাছে পারমার্থিক জ্ঞান থাকা সত্ত্বেও আপনি দিচ্ছেন না, এটা হচ্ছে হিংসা। তাই যারা প্রচার করছেন ভগবত তত্ত্ব জ্ঞান তারা যথার্থ অহিংসা আচরণ করছেন, সেটি হচ্ছে অহিংসা। খান্তি হচ্ছে সহনশীলতা, অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা হচ্ছে খান্তি, বা খান্তি এরকম বলা হচ্ছে, অর্থাৎ ক্রোধ বা ক্ষোভ উৎপন্ন হওয়ার যথেষ্ট যথাযথ কারণ থাকা সত্ত্বেও সেখানে ক্ষুব্ধ না হওয়া হচ্ছে খান্তি। অর্থাৎ কেউ আপনার ক্ষতি করলো তো তার প্রতি ক্রুদ্ধ হওয়ার জন্য আপনার অধিকার আছে, আপনি ক্রুদ্ধ হওয়ার কারণ আছে, যথেষ্ট মানে বোনাফাইড কারণ আছে, তারপরেও আপনি ক্রুদ্ধ হচ্ছেন না, ক্ষুব্ধ হচ্ছেন, এটাই হচ্ছে খান্তি। খান্তি খান্তির অব্যর্থ কালত্বম বিরক্তি মানস উন্নতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদারুচি আসক্তি তদ্গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে। এ 9টা জিনিস বর্ণনা করছে, ভাব স্তরে ভক্তের সেরকম গুণ হয়। প্রহ্লাদ মহারাজের কথা বলছিলেন, প্রহ্লাদ মহারাজ সহ্য করেছিলেন সবকিছু, এই হচ্ছে খান্তি, দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া। এই যে অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো, অমানিত্য থেকে এই যে পরম তত্ত্ব পর্যন্ত যেন একতলা থেকে শুরু করে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা দুতলা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ তলে পৌঁছানো যাচ্ছে যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে আছেন। অর্থাৎ শুরু হচ্ছে কোথেকে আর শেষ হচ্ছে কোথায়? পরম তত্ত্ব বা ময়ি চ অনন্য যোগে না ব্যক্তির অব্যয় বিচারিণী, ভগবানের কাছে পৌঁছানো, এটা হচ্ছে বিভিন্ন তলা, একতলা দুতলা তিনতলা করে সিঁড়ি, কিন্তু সর্বোচ্চ ছাদ পর্যন্ত না পৌঁছালে আমরা এর কোনো লাভ নেই, নিম্ন পর্যায়ে আছেন তিনি। তাই জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্য, অমানিত্য মানে হচ্ছে অমানীয় হওয়া, নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন বলে মনে করা, এই হচ্ছে এইখানকার মূল বিষয়বস্তু। এখন 13 থেকে 18 পর্যন্ত 13-18 পর্যন্ত মূলত এই 6 নম্বরটা বা জ্ঞেয় সম্বন্ধে বলছেন। জ্ঞানের বিষয়বস্তু, জ্ঞাতব্য বিষয় কি, কি জানবো। আগে তো বললেন জ্ঞান, জ্ঞানের কথা বললেন যে ক্ষেত্র ক্ষেত্র জানাই জ্ঞান, এখন সেই জ্ঞেয় বস্তুটা কি, কার সময় জানা উচিত। 13 নম্বর অনুবাদটা পড়ুন। তা বলা হয় ব্রহ্ম এবং তা কার্য এবং কারণের অতীত, সেই জ্ঞানটা কার্য এবং কারণের অতীত, সেটা আমরা দেখব। কার্য এবং কারণ কি, যেমন এই দেহটা হচ্ছে কার্য এবং যে যে কাজটা করা ইন্দ্রিয়গুলি হচ্ছে কারণ, কারণ ইন্দ্রিয়ের জন্যই দেহটা কার্য করে। অর্থাৎ বলতে পারি আমরা নিমিত্ত এবং তার ফল। আপনি একটা কাজ করেছেন, বাড়ি বিল্ডিং বানিয়েছেন, বিল্ডিং বানানো হয়েছে, কেন বানিয়েছেন বিল্ডিংটা, বসবাসের জন্য, একটা এটার সাথে কারণ, কি কারণে বানিয়েছেন আর কি বানিয়েছেন। দেহটা হচ্ছে কার্য যা কাজটা করছে, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে কারণ যার ইন্দ্রিয়গুলির জন্য কাজ করা হয়, তা হচ্ছে দেহ এবং ইন্দ্রিয়ের অতীত। সেই কথা এখানে ক্ষেত্র ক্ষেত্র সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তো তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন। এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করছেন। জ্ঞাতব্য এবং বিষয় আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা করতে শুরু করেছেন। অর্থাৎ আগে তিনি শুধুমাত্র এই ক্ষেত্র সম্বন্ধে বলেছেন, দেহটা হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছে, এটা হচ্ছে জ্ঞান। তো এখন ওই যে ক্ষেত্রজ্ঞ যে আত্মা পরমাত্মা তাদের সম্বন্ধে ব্যাখ্যা করছেন ভগবান মূলত এখানে। আত্মা ও পরমাত্মা ব্যাখ্যা করছেন। তো এটা এটা 13 নম্বর শ্লোক থেকে বিস্তৃত বর্ণনা করবেন। এখন 13 নম্বর শ্লোক 13-18 পর্যন্ত বিস্তৃত বর্ণনা করবেন। 14 নম্বরটা পড়ুন। বিরাজমান হন তার হস্তপদ এই সমস্ত, তিনি কিভাবে এই জগতে, তো এটা পরমেশ্বর ভগবান পরমাত্মা সম্বন্ধে ব্যাখ্যা করছেন, কিভাবে তিনি সর্বত্র তার হস্তপদ চক্ষু সমস্ত বিরাজ পরিব্যাপ্ত করে বিরাজমান হন, তার বিরাজিত হওয়ার সেই স্বরূপটা বর্ণনা করছেন, সেই ভগবান কিভাবে সর্বত্র অবস্থান করেন। পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারে, জীবাত্মা করতে পারে না। জীবাত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য কি, এখানে মূলত এই জিনিসটা ব্যাখ্যা করা হচ্ছে। সূর্য এবং সূর্য কিরণের মধ্যে যে পার্থক্য সেটা সেটাও এখানে ইঙ্গিত করা হচ্ছে। ভক্তিমান ঠাকুর ব্যাখ্যা করছেন যে আগের শ্লোকটাতে এই যে বিংশতি বিশটা ব্যাপার, তাদের অনভিজ্ঞ ব্যক্তিগণ ক্ষেত্রবিকার বলেন, কিন্তু যারা প্রকৃষ্ট জ্ঞান বিশিষ্ট তারা বলেন কি, এই 20টা ব্যাপার এদেরকে আশ্রয় করলে, এই বিংশতি ব্যাপারকে আশ্রয় করলে তারা বিশুদ্ধ তত্ত্ব লাভ করেন। এরা ক্ষেত্রের বিকার নয়, বরং ক্ষেত্র বিকারনাশক ঔষধ স্বরূপ। অর্থাৎ ক্ষেত্রের যে বিকার বা ক্ষেত্রের যে রোগসমূহ সেটাকে নাশ করার জন্য ঔষধ স্বরূপ হচ্ছে এই এই বিংশতি ব্যাপারগুলি বা জ্ঞানের বিষয়গুলি। এই বিংশতি ব্যাপারের মধ্যে আমাদের অনন্যা অব্যবিচারিণী ভক্তি একমাত্র অবলম্বনীয়, এটা গ্রহণ করা উচিত। অন্য 19টি ব্যাপার ভক্তির অবান্তর ফলরূপে ক্ষেত্রের শুদ্ধতা ও চরমে জীবের অশুদ্ধ ক্ষেত্র নাশপূর্বক নিত্যসিদ্ধি সিদ্ধ ক্ষেত্রের উদয় সম্পন্ন করে। অর্থাৎ বাকি 19টি বিষয়টা আমাদের সহায়তা করে, আমাদেরকে শুদ্ধ হতে সহায়তা করে। ভক্তিদেবীর সিংহাসন স্বরূপ ওই 19টি ব্যাপারকে জ্ঞান অর্থাৎ সবিজ্ঞান জ্ঞান বলে জানবে, আর যত কিছু সব কিছু হচ্ছে অজ্ঞান, এটা ছাড়া বাকি যা আছে সব কিছু হচ্ছে অজ্ঞান। তেরো নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে অর্জুন আমি তোমাকে ক্ষেত্র ক্ষেত্র তত্ত্ব বললাম, ক্ষেত্র কি তা বললাম, ক্ষেত্র কি বললাম, অর্থাৎ ক্ষেত্র বললে যে শরীরকে বুঝায়, তার স্বরূপ, তার বিকার, তার বিঘ্ন বিকারাগ্ন, অর্থাৎ কীভাবে বিকার ইয়ে করা যায় সেটাও বললাম, এই ক্ষেত্রের জ্ঞাতা যে জীবাত্মা পরমাত্মা সেটাও বললাম, এখন আমি সেই বিজ্ঞান দ্বারা যে জ্ঞেয়তত্ত্ব বলছি, এই জ্ঞেয়তত্ত্ব অনাদি মৎপর অর্থাৎ আমার আশ্রিত তত্ত্ব এবং শত শত উপরের অতীত ব্রহ্ম, ব্রহ্মতত্ত্ব। পনেরো নম্বরটা বলুন, তো সেই পরমাত্মা ভগবানের স্বরূপ বলছেন, আবার আত্মা পরমাত্মা সম্বন্ধে বলছেন, তো এই সেকশনে পরমাত্মা সম্বন্ধে বলছেন, পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, সমস্ত কিছুকে তিনি প্রকাশ করেন, তার তার পরমাত্মা তত্ত্ব এখানে ব্যাখ্যা করা হচ্ছে। ষোলো নম্বরটা বলুন, বিরাট রূপ এক্স্যাক্টলি না, মানে পরমাত্মা তত্ত্ব বলছে তিনি না, ভগবানকে এখানে ইঙ্গিত করা হচ্ছে, তিনি এই শ্লোকে পরমেশ্বর বলা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন, অর্থাৎ এখানে ইঙ্গিত করা হচ্ছে যে সমস্ত কিছু যত সব কিছু ভগবানেরই, সমস্ত হাত পা সমস্ত কিছু ভগবানেরই বিরাট রূপে বলা যেতে পারে। তো এমনকি যদিও তিনি পৃথিবী থেকে অনেক দূরে আছেন, তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নৈবেদ্য গ্রহণ করতে পারেন, এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি, তিনি তার এই সমস্ত ইন্দ্রিয়গুলির দ্বারা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির দ্বারা তার সমস্ত কিছু ভক্তের সাথে বিনিময় করতে পারেন, অর্থাৎ তিনি সর্বত্রই করুণাযুক্ত, মানে কি ভগবান তিনি সমস্ত কিছু তিনি শ্রবণ করতে পারছেন, হস্তপাদ পদ চক্ষু মস্তক, অর্থাৎ ভগবান সর্বত্র বিরাজিত, এই তত্ত্ব ব্যাখ্যা করছেন এখানে। তো বিরাট রূপের দ্বারা বিরাজিত হতে পারেন ভগবান। পনেরো নম্বর শ্লোকে সেই পরমাত্মা তত্ত্ব আরও ব্যাখ্যা করছেন, তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, অর্থাৎ আমরা ভাগবতন ব্যাখ্যা করা দ্বিতীয় স্কন্ধে, তৃতীয় স্কন্ধে যে ভগবান এক একটা ইন্দ্রিয় থেকে আমাদের ইন্দ্রিয়গুলি আসছে, ভগবান এক একটা ইন্দ্রিয় থেকে আমাদের ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দেবতা দেবতারা আসছেন, সকলের পালক অনাসক্ত সমস্ত গুণের ঈশ্বর গুণাধীশ। তো এটা বেড়া বলার পর তিনি আরও ষোলো নম্বর শ্লোকে বিস্তার করছেন, পনেরো ষোলো নম্বরটা তিনি সকলের ভিতরে আছেন বাহিরে আছেন, ইয়াদে যতি তন্মে যতি তদ দূরে তদ্বন্তিকে তদ অন্তরস্য সর্বস্য তদু সর্বশাস্য বাস্যত, ঈশ্বরপনিষদে বর্ণনা করছেন, তদে যদি তন্মে যদি তিনি কাছে আছেন দূরে আছেন, তদ দূরে তদ কাছে দূরে আছেন তিনি, ভিতরে আছেন বাহিরে আছেন, তদ অন্তরস্থ সর্ব তত সর্বশাস্য, তিনি সকলে বাহিরে আছেন ভিতরে আছেন, এই হচ্ছেন ভগবান। ইত নরসিংহ প্রত নরসিংহ যথাযথ জামি তত নরসিংহ, সেই ভগবান ভিতরে বাহিরে সর্বত্র সর্বদা অবস্থান করছে, ভিতরে পরমাত্মা রূপে আছেন, বাহিরেও তিনি তার প্রতিনিধি রূপে আছেন। সেটাই ব্যাখ্যা করছি, আমরা আগে ব্যাখ্যা করছিলাম যে ভগবান পরমাত্মা রূপে আছে, আংশিক রূপে পরমাত্মা রূপে আছে, কিন্তু ভগবান তার নিজের ভক্তকে রক্ষা করার জন্য পরমাত্মার উপরও নির্ভরশীল হন না, পরমাত্মা তারই একটা রূপ, তারই একটা প্রকাশ, আংশিক প্রকাশ, পূর্ণ প্রকাশ না, পূর্ণ পরমাত্মা পূর্ণ প্রকাশ নয়, ব্রহ্ম পরমাত্মা ভগবান, ব্রহ্ম হচ্ছেন আংশিক প্রকাশ, পরমাত্মা অংশিক প্রকাশ, কিন্তু ব্রহ্ম থেকে আর একটু উন্নত স্তরের, কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ প্রকাশ। বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম ইয় জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, তো ভগবান এমনকি পরমাত্মা রূপের দ্বারাও পরীক্ষিত মাঝে রক্ষা করছেন না, ভগবান স্বয়ং প্রবেশ করছেন তার ভক্তকে রক্ষা করার জন্য, সেটা দ্বিতীয় স্কন্ধে ব্যাখ্যা করছেন, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরোরোহম দিনৌতি সমলম কৃষ্ণ সদিল্লা সৈয়দ আশরথ, যে ভগবান হৃদয়ে প্রকাশ প্রবেশ করেন, ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবান কর্মরন্ধ্র দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে এবং তখন সেখানে গিয়ে আমাদের সমস্ত মলগুলিকে বিনাশ করেন, হৃদয়কে শুদ্ধ করেন। তো প্রশ্ন হচ্ছে, তো ভগবান তো আগেই ভিতরে আছেন, তাহলে কেন আবার প্রবেশ করেন? আগে তিনি পরমাত্মা রূপে আছেন, পরমাত্মা রূপে কিরকম তিনি আছেন? উপদ্রষ্টা অনুমন্তা, এই দেখুন এখানে এই পরবর্তী শ্লোকগুলি ব্যাখ্যা করা, উপদ্রষ্টা অনুমন্তা 23 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা, এরকম আছেন ভগবান। কিন্তু তিনি স্বয়ং ভগবান রূপে প্রবেশ করেন ভিতরে, পূর্ণরূপ সচ্চিদানন্দ রূপে, এবং সেখানে গিয়ে তিনি ভক্তের সমস্ত হৃদয় শুদ্ধ করেন, সেখানে তিনি অবস্থান গ্রহণ করেন, পূর্ণ স্বরূপ পূর্ণ উপলব্ধি হয় ভক্তের। 17 নম্বরটা পড়ুন। এই শ্লোকগুলির মাধ্যমে সে পরম জ্ঞাতব্য বিষয় কাকে আমরা জানব? আত্মা এবং পরমাত্মাকে জানবো তো আমরা, আত্মা এবং পরমাত্মার স্বরূপ বর্ণনা করা হচ্ছে এখানে। পরমাত্মাটা কি, পরমাত্মা আসলে কি, ভগবান আসলে কে, পর জীবাত্মা পরমাত্মা আসলে তিনি কি, তিনি কিরকম? কারণ এই সমস্ত কিছু তারই প্রকাশ, তারই রূপে, সমস্ত কিছু, সমস্ত হাত পা সমস্ত তার কাছ থেকেই আসছে, এই সমস্ত কিছু তিনি সমস্ত কিছুর উৎস। সমস্ত হাত অর্থাৎ ভগবান যেমন বলা হচ্ছে তার সর্বত্র তার চোখ আছে মানে কি দেখতে পাচ্ছে, সমস্ত সর্বত্র তার কান আছে মানে কি শুনতে পাচ্ছেন, এই জিনিসটা বোঝা যায়। তিনি সর্বত্র বিরাজমান, বাসুদেব সর্বত্র তিনি বিরাজ করছেন। 17 নম্বরটা পড়ুন। তিনি অবিভক্ত, তিনি বিভক্ত নন, যদিও মনে হচ্ছে তিনি কি পরমাত্মা ভগবান বিভক্ত হয়ে গেছেন প্রত্যেকটা জীবের, না, ওম পূর্ণমদহ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে, সেই দেওয়া হচ্ছে, তিনি অবিভক্ত নন, সর্বভূতের পালক তিনি। উদাহরণ দেওয়া হচ্ছে, সূর্য কোথায় আছে এখন? কক্ষপথে অবস্থিত। কেউ যদি 5000 মাইল জুড়ে পরিধি জুড়ে জিজ্ঞেস করে সূর্য কোথায়, সকলেই বলে সূর্য আমার মাথার উপরে আছে। বৈদিশাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত তবুও মনে হয় তিনি যেন বিভক্তের মতো। বৈদিশাস্ত্র এরকম বলা হয় যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান, ঠিক যেমন সূর্যকে অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, কিন্তু ভগবান একই, এই তত্ত্ব এখানে প্রকাশ করা হচ্ছে। 18 নম্বরটা পড়ুন। তো তাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন জ্ঞান, তিনি গিয়ে তাকেই জানা উচিত, তাকে তিনি জ্ঞানের বিষয় এবং তিনি জ্ঞানগম্য, তাকে জ্ঞানের দ্বারা তাকেই জানা যায়। জ্ঞান জ্ঞেয় জ্ঞানগম্য অর্থাৎ তিনি হচ্ছেন জ্ঞান। জ্ঞানটা কি? ভগবান জ্ঞান। জ্ঞেয় মানে এই জ্ঞানের দ্বারা তাকেই জানা, তিনি জ্ঞানের উদ্দেশ্য, এবং জ্ঞানগম্য জ্ঞানের মাধ্যমে তাকেই লাভ করা যায়। ও তা ঘুরে ফিরে একই, কিন্তু এখানেই মূল কথা বলছেন। তো এভাবে তিনি পরমাত্মার কথা বলছেন, ভগবানের কথা ব্যাখ্যা করলেন যে তিনি হচ্ছেন এই সমস্ত কিছুর মূল তত্ত্ব। 19 নম্বরটা পড়ুন। এই হচ্ছে এই জ্ঞান ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় তিনটা তত্ত্ব সঙ্গে বলা হলো। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এমন ভক্ত একে বলতে লাভ করতে পারে, জানতে পারে। তাৎপর্যে বলছেন যে এখানে যে সারসংক্ষেপে দেওয়া হচ্ছে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনাধৃতি পর্যন্ত ৬ ও ৭ শ্লোকে জড় উপাদানগুলি ও জীবনের লক্ষণের কয়েকটি অভিব্যক্তি বিশ্লেষণ করা হয়েছে। এগুলির সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত, এই 19 নম্বর শ্লোকের তাৎপর্যে বলছেন। অর্থাৎ 6 এবং ৭ নম্বর শ্লোকে কি বলছেন এখানে? ক্ষেত্র সম্বন্ধে বলছেন, পঞ্চমহাভূত, তারপরে সেই তন্মাত্র, অহংকার, মহত্তত্ত্ব, এই কথাগুলির মাধ্যমে জীবনের কয়েকটি অভিব্যক্তির কথা বলছেন এবং অভিব্যক্তির কথা বলছেন। উপাদান বললেন এগুলি, যেমন 6-7 নম্বর শ্লোকটা দেখুন, 6-7 লোক কি বলছেন? এই 24টা তত্ত্ব হচ্ছে কি জড়, এই দেহের উপাদান, আর যে ইচ্ছা দ্বেষ এগুলো হচ্ছে জড় অভিব্যক্তি, চেতনা ধৃতিগুলো হচ্ছে দেহের অভিব্যক্তি, ছয় এবং সাত নম্বর শ্লোকে। তারপরে এখানে আট থেকে বারো নম্বর শ্লোকে অমানিত্য তত্ত্বজ্ঞান ও দর্শন, তত্ত্বজ্ঞানার্থ দর্শন, অর্থাৎ আট থেকে বারো নম্বর শ্লোকে কি ব্যাখ্যা করছেন, জীবাত্মা ও পরমাত্মা রূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা, কিভাবে জ্ঞান আহরণ করতে হয়, অর্থাৎ এগুলি অনুশীলনের মাধ্যমে অমানিত্য হয়ে তখন আমরা জ্ঞান লাভ করতে পারি, অদম্বিত্ত হয়ে আমরা, দম্বশূন্য হয়ে জ্ঞান লাভ করতে পারি, বিরক্তি মানশূন্য হয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি, জ্ঞান আহরণের পন্থা কি। এবং তারপরে অনাদি মৎপরম থেকে হৃদি সর্বস্থ বিস্তৃত তেরো থেকে আঠারো পর্যন্ত জীবাত্মা ও পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে তেরো থেকে আঠারো নম্বর, এই হচ্ছে এতটুকু পর্যন্ত যা দেখলাম, দু থেকে আঠারো পর্যন্ত এই বিষয়টি করা হচ্ছে। তারপর কুড়ি থেকে ২৬ পর্যন্ত ব্যাখ্যা করা হবে একার প্রকৃতি ও পুরুষ ব্যাখ্যা করবেন, ২৬ পর্যন্ত জ্ঞানচক্র ব্যাখ্যা করবেন। আমরা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আমরা আসলাম। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয় ভদ্রশুলে প্রভুপাদ বক্তব্য বিচার। আমরা বিরতি ডাক পর্যন্ত ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যুগ এর ১৯ নম্বর শ্লোক পর্যন্ত দেখলাম। এখন কুড়ি থেকে ২৬ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে যে প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে, এক এবং দুই প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে। অনুবাদটা পড়ুন কুড়ি। একুশ বাইশ নেক্সট এটাই তো ২৬ পর্যন্ত এই জিনিসটা ব্যাখ্যা করছেন। পুরুষ এবং প্রকৃতি কি, পুরুষ এবং প্রকৃতি কি তা কুড়ি থেকে শুরু করে ব্যাখ্যা করছেন। প্রকৃতি পুরুষ উভয় অনাদি বলে জানবে, পুরুষটাও অনাদি প্রকৃতিটাও অনাদি। কেন দুটা অনাদি হলো, পুরুষ তো অনাদি মানতে পারলাম, জীবটা অনাদি, কিন্তু প্রকৃতি কীভাবে অনাদি হলো, বারবার সৃষ্টি। ঠিক আছে আর কি, হ্যাঁ হ্যাঁ এটা একটা কারণ, বারবার সৃষ্টি প্রলয় এটা অনাদি নিত্যকাল ধরে হচ্ছে, কিন্তু তারপরও কেন এটাকে অনাদি বলা হচ্ছে, কারণ এটা জড়কাল সময়ের আগে সৃষ্টি হয়েছে। অর্থাৎ সৃষ্টিদত্ত দেখবেন আপনার তৃতীয় স্কন্ধ দ্বিতীয় স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, কাল কিন্তু ভগবদ্ধামে কোনো কাল নেই, কোনো সময় নেই, সময়ের হিসাব নেই, একটা দুটা তিনটা চারটা এরকম সময় আছে, এটা নিত্য বর্তমান, অতীত ভবিষ্যৎ এরকম নেই, নিত্য বর্তমান এটা। তারপর যখন যেটা বললাম আমরা, ভগবান এই এই জগতে আসেন মহাবিষ্ণু রূপে আসেন এবং সেখান থেকে তিনি জড় প্রকৃতি সৃষ্টি করেন, যখন মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, প্রকৃতি সৃষ্টি হচ্ছে, তখন তখনও কিন্তু কাল নেই। তারপর ভগবান তার দৃষ্টিশক্তির দ্বারা কাল শক্তিকে তিনি প্রকৃতিতে নিক্ষেপ করেন, প্রকৃতিতে তিনি প্রয়োগ করেন, তখন কালের উৎপত্তি হয়, সময়ের উৎপত্তি হয়, আর ইক্ষণ করেন তখন। তো তার মানে কি, কাল শুরু হওয়ার আগে থেকে জড় প্রকৃতি ছিল, তো এই জন্য প্রকৃতিকে অনাদি বলা হচ্ছে। আর যেহেতু জীব আগে থেকে ছিল তাই জীবকে অনাদি বলা হচ্ছে, অর্থাৎ কোনো কোনো আদি নেই, কারণ আদি অন্ত এই শুরু হয়েছে কাল সৃষ্টি হওয়ার পর থেকে। এই বিষয়টা শুরু হয়েছে, পুরনো নতুন বিষয়গুলো শুরু হয়েছে, কিন্তু আগে থেকে এই বিষয়গুলো ছিল না। হ্যাঁ সেটা আছে। হ্যাঁ কালটা, হ্যাঁ জীব ঈশ্বর প্রকৃতি কর্ম কাল, পাঁচটার মধ্যে বলছে হচ্ছে জীব ঈশ্বর প্রকৃতি কাল, জীব ঈশ্বর প্রকৃতি আর কাল, চারটা বলা হচ্ছে নিত্য, কর্মটা হচ্ছে অনিত্য, মানে চারটাকে নিত্য বলা হচ্ছে, মুখমন্দে বলা হচ্ছে গীতার। একটা কারণ হচ্ছে এটা বারবার সৃষ্টি হচ্ছে জন্য একটা কন্টিনিউয়াস, এবং আরেকটা হচ্ছে যেহেতু কাল পরে সৃষ্টি হয়েছে, কালের আগে থেকে প্রকৃতি আছে, এই জন্য উভয়কে অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। এখন এই অর্থাৎ 19 নম্বর শ্লোকে আসলে বলছিলেন যে এই যে সমস্ত তত্ত্বগুলি অধিকারী এবং ফল বললেন, বলার পরে এখন 21 থেকে 20 থেকে বলা শুরু করলেন। এখন এই যে প্রকৃতি পুরুষের সংসার হেতুত্ব বর্ণন বললেন, যে প্রকৃতি পুরুষের সংসার হেতু, প্রকৃতি এবং পুরুষ হচ্ছে, প্রকৃতি হচ্ছে পুরুষের সংসার হেতু, অর্থাৎ পুরুষ কেন, জীব কেন এই জগতে বদ্ধ হয়ে থাকে, সংসারে বদ্ধ হয়ে থাকে, প্রকৃতির জন্য, প্রকৃতির সংস্পর্শে ফলে, এশা প্রকৃতি সঙ্গে ন, প্রকৃতির সঙ্গের ফলে ফলে। তো সে প্রসঙ্গে এই যে ক্ষেত্ররূপী দেহ, তার বিকার উৎপত্তি প্রয়োজন প্রভাবগুলি পাঁচটি শ্লোকে বলছে, অর্থাৎ পরবর্তী 20, 21, 22, 23, 24 এই সেই শ্লোক পর্যন্ত বর্ণনা করছে, পরবর্তী পাঁচটি শ্লোকে বর্ণনা করছে, 21 থেকে শুরু করে। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, দেখুন সমস্ত জড়ীয় কার্যকারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, অর্থাৎ জড়ীয় জড় কাজ এবং কারণ, জড় কাজ এবং কারণ এই কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, অর্থাৎ জড় কাজটা কিভাবে হয়, কোথায় হয়, প্রকৃতিতে হয়, জড় কাজটা প্রকৃতির মধ্যে কাজ হয়, তো জড় প্রকৃতির মধ্যে, এবং কাজটা কারণ কি, কারণ ও প্রকৃতি, এই জন্য প্রকৃতিকে হেতু বলা হচ্ছে কারণ। আবার জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়, সুখ দুঃখ কে ভোগ করে, হ্যাঁ জীব, এই জন্য জীবকে বলা হয় হেতু। তো এই জন্য দুটো জিনিস, জীব হেতু প্রকৃতিও হেতু, প্রকৃতি কিসের হেতু, কার্যকারণের হেতু, কাজটার হেতু, আর জীব হচ্ছে ভোক্তার হেতু, ভোগের হেতু, সেহেতু জীবই ভোগ করে, সুখ বা দুঃখ জীবই ভোগ করে, তাই জীব হচ্ছে ভোগের হেতু, প্রকৃতি হচ্ছে কার্য এবং কারণের হেতু, সেই কথা এই 21 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে। প্রকৃতির প্রভাব এই সমস্ত সৃষ্টি হতো, প্রকৃতির প্রভাব, তো পরমেশ্বর ভগবান সেই পরমাত্মা রূপে সবার সাথে, সবার মধ্যে অবস্থান করছেন, সবার সাথে বন্ধুরূপে অবস্থান করছেন, দ্বা সুপর্ণা সুজা সখায়া বলে বলছেন। তারপর 22 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, ঠিক আছে, তো এই যে বিকার সকল প্রকৃতি জাত পুরুষের সংসারের মূল, এই যে বিকারগুলি হচ্ছে, জড় প্রকৃতির যে বিকার হচ্ছে, জীব গুণসম ভোগ করে, বিকার মানে কি পরিবর্তন, যেমন দইটা হচ্ছে কি দুধের বিকার, দুধের বিকার, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত, ক্ষীরটা হচ্ছে দুধের বিকার, তাইভাবে এই এই প্রকৃতির বিকার গুণসমূহ হচ্ছে প্রকৃতির বিকার, প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, গুণগুলি হচ্ছে প্রকৃতির বিকার। আবার দেহের বিকার কি, ইচ্ছা দ্বেষ, আগে দেখলাম আমরা, ইচ্ছেগুলো হচ্ছে দেহের বিকার, তো প্রকৃতির গুণের বশত, গুণের সঙ্গবশত তার সৎ অসৎ জনিসমে জন্মগ্রহণ হয়, অর্থাৎ গুণের সঙ্গবশত, গুণের সঙ্গ করে বলেই জীব তার এই সুখ দুঃখগুলি উৎপন্ন হয়, শতশতজনিতে জন্মগ্রহণ করে, যে প্রকৃতির বিকার গুণ আর গুণের সঙ্গবশতই জীবের শতশতজনিতে জন্ম হয়, এসা প্রকৃতি সঙ্গে না পুরুষস্য বিপরীত, প্রকৃতির সঙ্গের ফলে, হ্যাঁ গুণ গুণসমূহ নিষ্ক্রিয় থাকে তখন। প্রকৃতিটা প্রধান ওই অবস্থাকে প্রধান বলা হয়, ওই অবস্থা প্রকৃতির ওই বিশেষ অবস্থাকে প্রধান বলা হয়। সেটাই মহত্তত্ব প্রধান প্রধান থেকে আসে। প্রধান মানে এখানে গুণ, গুণটা কাজ করছে না, নিষ্ক্রিয় সব একদম স্থবির অবস্থা। তারপরে ভগবান দৃষ্টিপাতের ফলে সেখান থেকে কাজ করা শুরু হয়, সেটাকে পরবর্তী অবস্থায় প্রকৃতি বা মহত্তত্ব সেরকম বলে আখ্যায়িত করা হয়। গুণপ্রবাহ এতস্মিন কোষ পাপ কোনো তদ্বুদ্ধ, গুণপ্রবাহ গুণের প্রবাহের মধ্যেই আমরা আছি, এই জন্য বলা হচ্ছে বিভিন্ন গুণের মিশ্রণের ফলেই বিভিন্ন সব কিছু তৈরি হচ্ছে। ত্রিগুণ তো জ্ঞান আর কিছু নয়, কেবল ভক্তিদেবীর পীঠ স্বরূপ জীবাত্মার সত্যশুদ্ধি মাত্র। জীবাত্মা হচ্ছে কি, ভক্তিদেবীর আশ্রয় বা পীঠ স্বরূপ। মানে কি, যেমন আগে আমরা বলেছিলাম অধিষ্ঠান, কামক্রোধের অধিষ্ঠান কি, হ্যাঁ কামক্রোধের অধিষ্ঠান কি, তৃতীয় অধ্যায় দেখেছিলাম কি, জোরে বলুন, রজগুণ। তো ঠিক আছে, কিন্তু অধিষ্ঠানটা আমাদের কোথায় অবস্থান করে, মনে আছে, বুদ্ধিতে আছে, ইন্দ্রিয়তে আছে, এগুলো অধিষ্ঠান। মানে এখানে অবস্থান করে, বসার জায়গা, সিট, আসন, চেয়ার, কাম আর ক্রোধের চেয়ার হচ্ছে ইন্দ্রিয়গুলি। একইভাবে ভক্তির অধিষ্ঠান কি, ভক্তির অধিষ্ঠান কি, হ্যাঁ বা ভক্তির আশ্রয় কি, সেটা ঠিক আছে সেবা করা, কিন্তু ভক্তির আশ্রয় কে, জীব হচ্ছে ভক্তির আশ্রয়। যেমন আশ্রয় তত্ত্ব আর বিষয়, আশ্রয় আর বিষয়, ভগবান হচ্ছেন বিষয় আর জীব হচ্ছে, আর ভক্ত হচ্ছে আশ্রয়, ভক্ত হচ্ছে আশ্রয়। অর্থাৎ ভক্তের মধ্যেই ভক্তিদেবী, যদি ভক্ত না থাকেন তাহলে ভক্তিদেবী থাকবে, মানে ভক্তিদেবীর অস্তিত্ব কীভাবে বুঝতে পারবো আমরা। ভক্তিদেবী ভক্তের মধ্যে আশ্রয় গ্রহণ করে, জীবাত্মার মধ্যে আশ্রয় গ্রহণ করে। তো জীবকে বলা হচ্ছে ভক্তিদেবীর আশ্রয়, ভক্তকে। তো সেই ভক্তির আশ্রয় স্বরূপ জীবাত্মার সত্যশুদ্ধি করে জ্ঞান, অর্থাৎ ভূত শুদ্ধি বলতে সে সত্য শুদ্ধ, জীবাত্মাকে তার অস্তিত্বকে শুদ্ধ করে এই জ্ঞানের মাধ্যমে। তো ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান দ্বারা কি ফল হবে তা বলছি, জড়বদ্ধ জীবত্বায় তিনটি তত্ত্ব লক্ষিত হবে, অর্থাৎ প্রকৃতি পুরুষ পরমাত্মা, সমস্ত ক্ষেত্রই প্রকৃতি ও জীবী পুরুষ। তো সমস্ত ক্ষেত্রটাই হচ্ছে প্রকৃতি, আমরা ক্ষেত্রের কথা বললাম না আগে, সমস্ত ক্ষেত্রটা হচ্ছে প্রকৃতি আর জীবী হচ্ছে পুরুষ। পরমাত্মা তার উভয়স্থ আবির্ভাব, অর্থাৎ পরমাত্মা উভয়ের মধ্যে থাকেন, প্রকৃতির মধ্যেও থাকেন, পুরুষের মধ্যেও থাকেন পরমাত্মা। এবং দুজনেই হচ্ছে অনাদি, প্রকৃতি ও পুরুষ দুজনেই অনাদি, জড়িয় কালের পূর্ব অবস্থা হতে আছে, জড়িয় কালের মধ্যে তাদের জন্ম নয়। তো প্রকৃতি হচ্ছে কিরকম, তা আগে আমাদের লীন ছিল, জড় প্রকৃতি ভগবানের লীন ছিল এবং কার্যকালে তার জড়িয় কালকে আশ্রয় করে প্রকাশ হয়েছে প্রকৃতি। আর জীব কিরকম, জীব ভগবান নিত্যশক্তিগত তত্ত্ব এবং তা ভগবানের প্রতি বৈমুখ্য প্রবশত, অর্থাৎ বিমুখ হয়ে, কৃষ্ণ বিমুখ হয়ে জীব তখন সে প্রকৃতির মধ্যে আপ্রবিষ্ট হয়, কিন্তু বাস্তবিকভাবে সে হচ্ছে শুদ্ধ চিত্তত্ব, তটস্থ। কিন্তু তিনি বলছেন, এখন প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে শুদ্ধ জীব, এই শুদ্ধ জীব বা এই যে প্রকৃতি পুরুষ কথা বলা হচ্ছে, অবিকারী অজ পুরুষ, জীবের কি কোনো জন্ম আছে, আত্মার কোনো জন্ম আছে, আত্মার জন্ম নেই, আত্মার কোনো বিকারও নেই, দেহের বিকার হয়। তো এই অবিকারী অজ পুরুষ, অর্থাৎ যে আত্মাকে বলা হচ্ছে, সে কিভাবে তার কীভাবে ভোক্তৃত্ব ভাব সঙ্গ, সে কীভাবে ভোগ করার ইচ্ছা করতে পারে, সে কীভাবে প্রকৃতিতে বদ্ধ হতে পারে, তো এটাই ভগবান বলছে যে চিত কীরূপে জড়ে আবদ্ধ হয়ে, অর্থাৎ চিন্ময় তত্ত্ব কীভাবে জড় তত্ত্বে আবদ্ধ হয়ে গিয়েছে। জীব হচ্ছে চিন্ময় তত্ত্ব, প্রকৃতি হচ্ছে জড় তত্ত্ব, উৎকৃষ্ট আর নিকৃষ্ট দেখেছেন, অপরা আর পরা, পরাশক্তি কীভাবে অপরাশক্তির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে তা তুমি বদ্ধ যুক্তি ও বদ্ধ জ্ঞান দ্বারা নির্ণয় করতে পারবে না। কৃষ্ণ বলছেন যেহেতু আমার অচিন্ত শক্তি তোমার জ্ঞানের অধীন নয়, আমার অচিন্ত শক্তি তোমার জ্ঞানের অধীন নয়, তোমার এই পর্যন্ত জানা আবশ্যক, একটু পর্যন্ত জেনে রাখো যে বদ্ধ জীবের বিকার সকল ও গুণ সকল জড় প্রকৃতি সম্ভূত জীবের স্বধর্মগত তত্ত্ব নয়। এটাই বলছেন যে এই বিষয়টা তুমি চিন্ময় তত্ত্ব কিভাবে জড়তত্ত্বের মধ্যে আবদ্ধ হয়ে গেল এটা তুমি সাধারণ বদ্ধ জ্ঞান বদ্ধ যুক্তি দ্বারা বুঝতে পারবে না, কেবলমাত্র এখন পর্যন্ত এটুকু বুঝে রাখো, এটুকু জেনে রাখো, এটুকু জানা আবশ্যক যে এই যে বিকার হয় প্রকৃতির প্রভাবে এটা হচ্ছে বদ্ধ জীবের বিকার ও গুণসূত্র, এটা হচ্ছে জড়া প্রকৃতির সম্বন্ধে, কিন্তু এটা জীবের নিত্য ধর্ম না, অর্থাৎ আত্মার এখানে বিকার হয় না, এটাই তুমি জেনে রাখো। ভগবান এটাই বলছেন কার্যকারণ কর্তৃত্ব এটা বর্ণনা করতে, তো এটাই প্রকৃতি হতে বিকারগুলির জন্ম প্রদর্শন করে এখন পুরুষের সংসারের কারণ। পুরুষ কেন সংসারে আবদ্ধ সেটাই বলছেন 21 নম্বর শ্লোকে বা 20-20 নম্বর শ্লোকে বললেন যে প্রকৃতি হতে বিকারগুলি জন্ম হয়, অর্থাৎ প্রকৃতি হতে গুণগুলো জন্ম হয়। তারপরে বলছেন সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতি হচ্ছে হেতু, অর্থাৎ পুরুষ কেন জগতে বদ্ধ হয় ভোগ করতে যায় বলে, ভোক্তৃত্বভাব এটা হচ্ছে পুরুষের সংসারের কারণ। তারপর সেই অবিকারী অজ পুরুষ কীভাবে বক্তৃত্ব, সে কীভাবে তার ভোগ বাসনা আসতে পারে সেটা তিনি বলছেন 22 নম্বর শ্লোকে, গুণের সঙ্গ বসতই তার এই ভোগের ইচ্ছা হয়, গুণের সঙ্গ বসতই তার ভোগের ইচ্ছা হয় তার। হ্যাঁ কোথায় গুণ নাই? জড়জগতে গুণ আছে, জড়জগতে ভোগের বাসনা আসবে কোথেকে? তো ওখানে কিভাবে ভোগের বাসনা আসলে ইচ্ছা হবে ওটা, ওটাই হচ্ছে সেই জটিল তত্ত্ব, ওটাই জটিল তত্ত্ব, হ্যাঁ ওটাই হচ্ছে সেই সমস্ত তর্ক বিতর্ক ওটা নিয়ে চলছে, কিভাবে ওখানে ভোগের বাসনা আসলো। জয় বিজয়ের ক্ষেত্রে এটা 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 ভগবানের বিশেষ প্ল্যান, এটা এটা বিশেষ কথা ভাগবত বর্ণনা করা হচ্ছে, কিন্তু অন্যান্য জীবের ক্ষেত্রে কীভাবে হয় সেটা নিয়েই সব আলোচনা পর্যালোচনা চলছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ ঠিক আছে, যখন আপনারা শুদ্ধ হয়ে পূর্ণ বা শুদ্ধ আছেন যখন ভগবত ধ্যানে প্রত্যাবর্তন করবেন তখন জানতে পারবেন, ভগবানকে জিজ্ঞেস করুন। ভগবত ধামে গেলে পতন হয় না এটা ঠিক না, পতন হয় সেখান থেকে, ভগবত ধামে গেলেও পতন হয় না, বলা হচ্ছে যেমন আপনাকে এই ঘরটা দেয়া হলো থাকার জন্য, এখানে আসলে বেরোতে হয় না, মানে কি না আমি আপনাকে বের করব না, আপনি থাকবেন এখানে, আপনার জন্য সেটি দেওয়া যে আপনি যতদিন ইচ্ছে সারা জীবন থাকুন এই করে এটা আপনার, কিন্তু আপনি যদি বেরিয়ে যেতে চান, আপনি যদি বেরিয়ে যেতে চান ওই হচ্ছে তত্ত্ব, এটা নিয়ে সব ঝামেলা চলছে যে না ভগবত ধামে গেলে আর পতন হবে না, কিন্তু এরকম না, বলা হচ্ছে জীব তটস্থ ধর্ম বসত, জীব হচ্ছে তটস্থ ধর্ম, মানে কি তটস্থ মানে কি তটে মাঝখানে দুদিকে যেতে পারে, তো এমন কি জীব ভগবত ধামে গেলেও তটস্থ ধর্ম বসত, জীবের স্বরূপই তটস্থ ধর্ম বসত। ভক্তিবৃন্দ ঠাকুর এটা ক্লিয়ারলি বলছেন যে এমনকি ভগবত ধামে যাবার পরও জীব তটস্থ ধর্ম বসত, তাই সেখানে গেলেও যদি আবার ভোগের বাসনা আসে সেখানে গেলে আবার জীব সেখান থেকে আসতে পারে। হ্যাঁ তো শুদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্যই হচ্ছে বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে আর আসবে না, যেহেতু শুদ্ধ হয়ে যাচ্ছে সেজন্য বলা হচ্ছে না ভোগের বাসনা আসবে না, কিন্তু যদি চলে আসে তখন তাই সুযোগ চান্স আছে এখানে, মানে চান্স আছে এখানে, কিন্তু হবে যে এরকম না, হবে যে এরকম না, আবার হবে না যে এরকমও না, মূল ব্যাপারটা হচ্ছে এরকম। কেন এই কথা নিয়ে তর্ক বিতর্ক চলছে, কারণ অনেকে এটা গ্রহণ করতে পারেন না যে না আমরা ভগবত ধামে যাবো এত কষ্ট হবে তারপরে আবার আসতে হবে, তারপরে এটা নিশ্চিত না, কিন্তু এটা কালুকে ষষ্ঠ ভগবানের স্বতন্ত্রতা জীবের উপর দিয়ে রেখেছেন, এমনকি ভগবত ধামে গেলেও জীবের স্বতন্ত্রতা নষ্ট হয় না, গোলক বৃন্দাবনে গেলেও জীবের স্বতন্ত্রতা নষ্ট হয় না, যে স্বতন্ত্রতা নষ্ট হয়ে গেল একদম লীন হয়ে গেল না, সেখানে গেলেও জীবের স্বতন্ত্রতা আছে, আর সেখানে গেলেও যদি জীব আবার স্বতন্ত্রতা অপব্যবহার করে তাহলে আবার আসতে হতে পারে, তটস্থ ধন্য বসত। সেজন্য সেজন্য বলা হচ্ছে প্রেমবোধ পার্শ্বতত্ত্ব। সেজন্য আমাদের আছে, আমাদের তত্ত্ব এরকম যে কোনোভাবে চলে গেলাম, টিকিট কাটিয়ে নাটাকে যে কোনোভাবে বসে গেলাম, ট্রেনের মধ্যে এক কোনায় বসে গেলাম, টিটি আসলে লুকিয়ে চলে গেলাম, না পৌঁছে গেলাম গন্তব্যে পৌঁছলে হলো, এরকম না। আমাদের পন্থা কীরকম, ভালো করে টিকিট কেটে সিটে বসে আরামসে মানে ভালো করে যাওয়া, নিশ্চিত হয়ে যাওয়া, অর্থাৎ কোনোভাবে চলে গেলাম ভগবদেব, এরকম না, কোনোভাবে যাওয়া যাবে না। কিন্তু মুক্তি যেমন বললে বৈকুণ্ঠে যাওয়া যায় মুক্তির মাধ্যমে, মুক্তি সারূপ্য সালুক্য লাভ করা যায়, হ্যাঁ এরকম মুক্তির কথা বলা যায়। আবার আসতে হয়েছিল, আবার আসতে হয়েছিল সেখান থেকে। তো আসলে আরেক তো এই জন্য প্রেমবোধ পার্শ্বতত্ত্ব, প্রেম লাভ করে ভক্তি লাভ করে সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে, ভগবানের প্রতি প্রেম লাভ করে তখন আর সেখানে গিয়ে সেখান থেকে আসার চান্স কম সেখান থেকে, যে না আমি আবার যেহেতু সেই প্রেমী প্রেম স্তরে আছেন সেই ভক্ত। এই জন্য এর অর্থ কি ভক্তিমা ঠাকুর ব্যাখ্যা করছেন, যে বলছে যে ইয়দগত পান্ধ নিবর্তন্ত, এর মানে কি এখান থেকে যেমন আমরা স্বর্গলোকে যখন যাই তখন কি হয় আমাদের, সিনে পান্নে মর্তলোকম বিষমতি, পূর্ণ ক্ষয় হয়ে আমাদের আসতে হয়, কিন্তু ভগবত ধামে গেলে পূর্ণ ক্ষয় হয়ে আসতে হয় না, সেরকম না। কেন বলা হচ্ছে এখান থেকে আবার আমার তোমাকে যেতে হবে না যদগত পান্ধ নিবর্তন্ত, কারণ সেখান থেকে পূর্ণ ক্ষয় নেই, ভগবত ধাম থেকে আমাদের আসার কারণ পূর্ণ ক্ষয় না, এই জন্য বলা হচ্ছে এখানে এখান থেকে আসার কারণ নেই। কিন্তু ব্রহ্মজ্যোতি যেরকম বলছেন সেরকমই কথা, ভগবান আপনাকে এখান থেকে পাঠাবেন না, ভগবান আপনাকে নিয়েছেন মানে ঠিক আছে থাকো এখানে তুমি, সমস্যা নেই, কিন্তু তোমারই হয়তো আবার যাওয়ার ইচ্ছা হতে পারে এখান থেকে, তাই তুমি নিজে আমার প্রতি প্রেম লাভ করো, আমার প্রতি তুমি আসক্তি লাভ করো, এই জন্য বলছেন। এই জন্য প্রেম লাভ করে, কৃষ্ণ প্রেম লাভ করে ছাড়া আর কোনো গতি নেই, কৃষ্ণ প্রেম লাভ করে তখন বলতে পারো না ঠিক আছে মোটামুটি আমি সেফ আছি, আর না হলে অন্য কোনো গতি নেই। যেমন এখানে আপনি আছেন বা আমরা আছি, কামনা বাসনা মুক্ত হয়ে যায়, মনে করুন মুক্ত হয়ে গেছে, আবার আসতে পারে কামনা বাসনা, তবে ভগবত ধামে সেটা আসার চান্স কম যেহেতু ভগবানের সেবায় আছি আমরা। কিন্তু তত্ত্বগতভাবে, তত্ত্বগতভাবে এটা আমাদের জানা উচিত, বোঝা উচিত যে এটার এই যে সম্ভাবনা নাই এরকম না তত্ত্বগতভাবে। তো এই জন্য বলা হচ্ছে ওখানে যাওয়ার পরে কেমন আসি, কীভাবে আসবো এটা চিন্তা না করে কীভাবে যাবো এটা চিন্তা করা উচিত, মানে কীভাবে যাবো এখন। এটাই বলছেন এখানে, এই যে তুমি বদ্ধ যুক্তি বদ্ধ জ্ঞান দ্বারা এই কথা বুঝতে পারবে না, বদ্ধ যুক্তি বদ্ধ জ্ঞান দ্বারা বোঝা যাবে না, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, সেই দিব্য জ্ঞান যখন গুরুদেব প্রকাশ করবেন তখন সেটাকে বলা হচ্ছে, তখন সেটা বোঝা যেতে পারে। তারপর 23-24 এই যে প্রকৃতির তত্ত্বজ্ঞান অভাব হতে পুরুষের সংসার বন্ধন, এটা কিন্তু স্বরূপগত বন্ধন, সেটাই তিনি বৈষ্ণব শ্লোকে, এই যে বন্ধনটা হচ্ছে 23 শ্লোকে বলছেন, এই বন্ধনটা হচ্ছে এটা কেন হচ্ছে, তত্ত্বজ্ঞানের অভাবে, কিন্তু সেই যথাযথ জ্ঞানের জন্য হচ্ছে এই বন্ধনটা। এবং এই বন্ধনটা যে হচ্ছে এবং তা স্বরূপগত নয়, জীবের নিত্য বন্ধন না, উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভুক্তা মহেশ্বর, এটা পরমাত্মার কথা বলা হচ্ছে এই শ্লোকে, পরমাত্মার তত্ত্ব বিচার করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে। তখন প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞানের ফলটা কি, এটা জানলে কি লাভ হবে, প্রকৃতি পুরুষ যদি জানি আমি প্রকৃতি পুরুষ তাহলে কি লাভ হবে, এটা সেটা তিনি 24 শ্লোকে ব্যাখ্যা করছেন, প্রকৃতি পুরুষ সম্বন্ধে জ্ঞানের ইয়ে কি, তিনি জগতে পুনঃপুন বর্তমান হয়ে পুনঃপুন জন্মগ্রহণ করেন না, তিনি অবগত হন, এই হচ্ছে তার জানার ফল। এখন এতাদৃশ বা এরকম বিশুদ্ধ আত্মজ্ঞানের বিভিন্ন সাধক, এরকম আত্মজ্ঞানটা কীভাবে লাভ করা যায়, কীভাবে দর্শন করা যায়, তা তিনি 25-26 শ্লোকে বর্ণনা করছেন। পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সংখ্যাযোগের দ্বারা, কর্মযোগের বিভিন্ন সাধন পন্থার কথা বর্ণনা করছেন, আর অন্যরা এর থেকে নিকৃষ্ট নিম্ন অধিকারী যারা তাদের কথা বলছেন 26 শ্লোকে, যে কেউ যারা উন্নত অধিকারী আছেন তারা কেউ কর্মযোগের দ্বারা, কর্মযোগের উর্ধে হচ্ছে জ্ঞান সাংখ্যযোগ, সাংখ্যযোগের উর্ধে হচ্ছে ধ্যান যোগ, তার দ্বারা সেই পরমাত্মাকে দর্শন করেন, কিন্তু এর থেকে নিম্নে যারা আছেন তারা অন্যের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। না আমরা আমরা হচ্ছে সরাসরি ভক্তির ভক্তিপথ অনুসরণ করছি, তো আমরা সেই নিকৃষ্ট স্তর থেকে শুরু করেছি, আমরা নিকৃষ্ট স্তর থেকে শুরু করেছি, আমরা নিকৃষ্ট থেকে শুরু করেছি, কারণ আমরা কেউ কর্ম যথাযথ নিষ্কাম কর্মযোগ করিনি, করছিলাম সাধারণত পন্থাটা কীরকম আমরা বলছিলাম, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তারপর ভক্তিযোগে, মানে এটা অনুশীলন করার পর, জ্ঞান যোগ অনুশীলন করার পর, ধ্যান যোগ অনুশীলন করার পর শুদ্ধ হয়ে ধীরে ধীরে ভগবানের কাছে আসবো। কিন্তু আমরা করেছি কি এরকম কেউ? আপনারা হয়তো করে থাকতে পারেন, কেউ জ্ঞান অন্য জন্মে, আগের জন্মে জ্ঞান যোগ ধ্যান যোগ করে হয়তো, কিন্তু আমরা যারা এই জন্মে দেখতে পাচ্ছি যে না, আমরা কিছুই করিনি এরকম কিছু, আমরা শ্রবণের মাধ্যমে এসছি, মানে অর্থাৎ আমরা নিম্ন অধিকারী পর্যায় থেকে এসছি, কিন্তু ভক্তির বলে আমরা এখন উচ্চ অধিকারী হতে পারি, উচ্চ পর্যায়ে স্থিত হতে পারি সরাসরি ভক্তির বলে, ভক্তির ফলে। তাই এটা হচ্ছে ভক্তির মাহাত্ম্য, আমরা নিচু থেকে শুরু করে একদম সরাসরি সবকিছুকে ডিঙিয়ে আমরা লিফটের মাধ্যমে সরাসরি উপরে চলে যেতে পারি। এই হচ্ছে ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণনা করছেন এখানে। হ্যাঁ, মহাপ্রভু এখানে মহাপ্রভু ভগবানের কথা শ্রবণ করার উপর জোর দিয়ে গেছেন, কারণ এভাবেই বদ্ধজীব উদ্ধার পেতে পারে। শ্রবণ বন্ধনার কথা গুরুত্বপূর্ণ। তো এখন এই ছিল 20-26 পর্যন্ত, যেখানে গেয় সম্বন্ধে বলছেন, জ্ঞাত না গেয় না, সেখানে 20-26 পর্যন্ত কি বলছেন, প্রকৃতি পুরুষ সম্বন্ধে ব্যাখ্যা করলেন, প্রথম এক আর দুই সম্বন্ধে ব্যাখ্যা করলেন। এখন 27-35 পর্যন্ত আবার ব্যাখ্যা করছেন কি, 27-35 জ্ঞান চক্ষু, আবার জ্ঞানের কথা, সেই জ্ঞান দিয়ে কীভাবে দর্শন করে সেই ব্যক্তি, জ্ঞান চক্ষুটা কীরকম। তো ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন আগে যে সাধারণত পরমার্থ সম্বন্ধে বদ্ধজীব দুই প্রকারে বিভক্ত, বদ্ধজীব দুই প্রকার বিভক্ত, বহির্মুখ আর অন্তর্মুখ। বহির্মুখ অন্তর্মুখ, বহির্মুখ মানে কি ভগবানকে ভুলে আছে, অন্তর্মুখ মানে কি ভগবানকে ভুলে নিয়ে ভগবানকে মনে করার চেষ্টা করছে, স্মরণ করছে, ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো বহির্মুখের মধ্যে কারা আছেন, নাস্তিক, জড়বাদী, সন্দেহবাদী, কেবল নৈতিক, এই প্রকার লোক সকল পরমার্থ বহির্মুখ। যারা নির্বিশেষবাদী তারাও বলা যায়, তারাও বহির্মুখী বলা যায়, নিতান্ত অভেদবাদ সাংখ্যযুগীয় বহির্মুখ মধ্যে পরিগণিত। আর যারা পরকালে বিশ্বাস করেন, জিজ্ঞাসু পুরুষ, কর্মযোগী, ভক্ত, এরা হচ্ছেন অন্তর্মুখ। আর তো অর্থার্থী কেন, পরকালে বিশ্বাস করেন যারা কর্মযোগী ভক্ত, এরা হচ্ছেন অন্তর্মুখ। এই অন্তর্মুখ ব্যক্তিদের মধ্যে ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার দ্বিতীয় শ্রেণীর হচ্ছেন জিজ্ঞাসু ব্যক্তি, ঈশা অনুসন্ধান সন্ধিৎসু সাংখ্যযোগীগণ হচ্ছেন দ্বিতীয় স্তরে আছেন। 16 তত্ত্বে ভক্ত তারা করেন কি, এই চতুর্বিংশ তত্ত্ব এই প্রকৃতিকে আলোচনা করে পঞ্চবিংশ তত্ত্ব জীবকে শুদ্ধ চিৎস্বরূপ জেনে তারা 26 তত্ত্ব ভগবানের ভক্তি করেন। এই হচ্ছে তারা সাংখ্যযোগ দ্বিতীয় স্তরের। আর তার থেকে নিচে আছেন কর্মযোগীরা, নিষ্কাম কর্মযোগ, তারা ভগবান আচরণের সুবিধা প্রাপ্ত হন। এই সমস্ত পন্থার কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এখন 27-35 পর্যন্ত ব্যাখ্যা করছেন জ্ঞান চক্ষু সম্বন্ধে। 27 পড়ুন অনুবাদগুলি। নেক্সট, হুম। নেক্সট পরাগতি লাভ করেন। তো 27 থেকে সেই জ্ঞান চক্ষু তারা কিভাবে দর্শন করেন জ্ঞানের দ্বারা সেটা ব্যাখ্যা করছেন। তো এই সমস্ত কিছু যা আছে স্থাবর জঙ্গম সমস্ত হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্রকে সংযোগের ফলে উৎপন্ন হচ্ছে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। তো মূলত এই 27 থেকে 35 পর্যন্ত সাংখ্যযোগের কথা আরো ব্যাখ্যা করছেন। সাংখ্যযোগটা কিরকম অর্থাৎ আত্মা আত্মতত্ত্ব জ্ঞান আরো ব্যাখ্যা করছেন এখানে। তারা সব সকলেই জড় প্রকৃতির সংস্পর্শে যুক্ত হয়েছেন, এছাড়া আর কোনো উপায় নেই, এই সংস্পর্শ ছাড়া তারা উদ্ধারের উপায় নেই। উৎকৃষ্ট অনুৎকৃষ্ট উভয় প্রকৃতির নিয়ন্তা। সমম সর্ব সর্বেষু ভূতেষু তিষ্ঠম তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্যত স্ববিনশ্যন্ত্যম ইহ পশ্যতি সপশ্যতি। সাধুসঙ্গের প্রভাবে যিনি দেহ দেহী বা জীবাত্মা জীবাত্মার বন্ধু তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন তিনি যথার্থ জ্ঞান লাভ করেন। এই তিনটি তত্ত্ব দেহ দেহী পরমাত্মা। জড় এই দেহটা সূক্ষ্মদেহ স্থূলদেহ আছে দেহের মধ্যে, জীবাত্মা আর পরমাত্মা এই তিনটা তত্ত্ব তিনিও যথার্থ জ্ঞান লাভ করতে পেরেছেন। সর্বভূতে সমভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, অর্থাৎ এই বিনাশশীল দেহের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভি হস্তিনী শুনি চাইব সোপা কে ছ পণ্ডিত সমুদ্র সেরকম দর্শন করতে পারেন। দেহী হচ্ছে জীবাত্মা, দেহ মানে হচ্ছে জড়দেহ আর দেহী মানে হচ্ছে দেহের মালিক আত্মা, জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা। তো সেই জন্য বলছেন অবিবেকজনিত সংসার। সংসারের কারণ হচ্ছে কি, সংসার বন্ধনের কারণ হচ্ছে কি, আমাদের জগতে বদ্ধ অবস্থার কারণ হচ্ছে কি, অবিদ্যা। তাহলে সেখান থেকে মুক্ত হওয়ার উপায় কি, বিদ্যা। বন্ধনের কারণ সমস্যাটার সমস্যার কারণ হচ্ছে অবিদ্যা, তাহলে সমাধান হচ্ছে কি, বিদ্যা। তো সে বিদ্যার কথা হচ্ছে এই এই মূলত এই সেকশনগুলিতে বর্ণনা করছেন, সেই অভিপ্রায়ে সম্যক দর্শনের কথা বলছেন, পূর্ণ দর্শনের কথা বলছেন, কীভাবে পূর্ণভাবে দর্শন করা উচিত বিনাশীল। এবং এভাবে যিনি দর্শন করেন তার ফল কী লাভ হয়, যিনি সর্বত্র সমভাবে দর্শন করেন তার কী ফল লাভ হয়, সেটা তিনি 29 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। কীভাবে সম্যক দর্শন লাভ হয়, সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেছে, পরমাত্মা সবার মধ্যে সমভাবে অবস্থান করছেন, তখন তার আর অধপতিত অধপতন হয় না, পরমগতি লাভ করেন, পরমগতি এভাবে তিনি লাভ করতে পারেন। তো এই এইভাবে শুভ অশুভ কর্মের কর্তা আত্মাতে সমভাব কেমন করে হয়, যে আত্মা যেরকম শুভ অশুভ কর্ম করেন, আত্মা তো শুভ কাজ করে অশুভ কাজও করে না আত্মা, কীভাবে তার মধ্যে সমভাব হতে পারে, এটাই বলছেন এই 30 নম্বর শ্লোকে। যে আসলে আত্মা হচ্ছে অকর্তা, আত্মা প্রকৃতভাবে কর্ম করে না, দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়, প্রকৃতি হচ্ছে কার্য এবং কারণের হেতু, কার্য কারণ কর্তৃত্বে আত্মা নয়, কিন্তু আত্মা হচ্ছে অকর্তা, তাই আত্মা হচ্ছে যথাযথভাবে দর্শন করতে পারে। প্রকৃতি আত্মাই ইচ্ছা করে, জীবই ইচ্ছা করে, কিন্তু কাজটা করে গে প্রকৃতির মধ্যে কাজটা সম্পাদিত হয়। সেটা বলার পরে এখন এখন যেটা বলছে যে ভূত সকল অর্থাৎ সমস্ত জীবেরা, সমস্ত জীব সমস্ত সমূহ আসলে প্রকৃতি, জীবেরা কোত্থেকে আসছে, প্রকৃতি থেকেই আসছে বলে আবার প্রলয়ের পর আবার প্রকৃতির মধ্যে চলে যায় জীবেরা, প্রকৃতির কাছে যায়। তো সেই জন্য যারা এরকম দর্শন করেন, অভেদভাবে দর্শন করেন, তারাই ব্রহ্মভাব প্রাপ্ত হন। বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতি অবস্থিত, আলাদাভাবে মনে হতে অনেক অনেক প্রকৃতি আছে না, অনেক জীব আছে, অনেক জীবাত্মা আছে, অনেক দেহ আছে, অনেক দেহী আত্মা আছে, কিন্তু আলটিমেটলি সবাই হচ্ছে কার অংশ, ভগবানের অংশ, এবং তার মধ্যে অবস্থান করছে, প্রকৃতির মধ্যে যায়, ভগবানের শক্তি সেই শক্তির মধ্য দিয়ে যায়, সেজন্য যিনি এভাবে দর্শন তাদের বিস্তার দর্শন করেন, প্রকৃতির বিস্তার করে দর্শন করেন, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। আমাদের যে অস্তিত্ব, আমাদের দেহগুলো কোত্থেকে আসে? প্রকৃতি থেকেই আসে, কিন্তু আলটিমেটলি সব কিছু হচ্ছে এক, ভূমি জল বায়ু অগ্নি সব এক হয়ে যাবে। এভাবে যিনি দর্শন করতে পারেন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। তো তিনি এখন কিভাবে সবকিছু দর্শন করেন তা তিনি পরবর্তী শ্লোকে বর্ণনা করবেন, 32 নম্বর শ্লোকে কিভাবে তিনি দর্শন করতে পারেন, ব্রহ্ম যখন দর্শন করতে পারেন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ জড়া প্রকৃতির অতীত, এবং এই দেহে অবস্থান করলেও তার কোনো কিছু লিপ্ত হয় না, আত্মা কোনো কিছু লিপ্ত হয় না। যদিও এই দেহটা দেহিটা দেহের মধ্যে অবস্থান করে, তথাপি আত্মা কোনো কিছু লিপ্ত বা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, সেটাই পরবর্তী শ্লোকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ইচ্ছা করছে লিপ্ত হচ্ছে না বলে বোঝাচ্ছে হচ্ছে তা প্রভাবিত হচ্ছে না, এর দ্বারা পরিবর্তন হচ্ছে না, তার আত্মার কোনো পরিবর্তনে প্রভাবিত হচ্ছেন না, নির্লিপ্ত বলা হচ্ছে। লিপ্ত নির্লিপ্ত মানে কি, তার কোনো বিকার নেই, কোনো ভেদভাব তার কোনো কোনো প্রভাবিত হয়নি, সে নির্লিপ্ত, এটা হচ্ছে নির্লিপ্ত, সে এখানে তার কোনো ইয়ে নেই, ভূমিকা নেই। উদাহরণ দিচ্ছেন কি যে আকাশ যেমন সর্বত্র অবস্থান করছে, আগে উদাহরণ দেওয়া হচ্ছে না আগের একটা অধ্যায়ে, আকাশ সর্বত্র অবস্থান করার পরও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, আকাশ সময় বায়ু থেকে আলাদা থাকে, ঠিক না? একইভাবে ব্রহ্মদর্শন সময় জীবাত্মা দেহ অবস্থিত হয়ে দেহধর্ম লিপ্ত হয় না। বা আরেকটা উদাহরণ, বায়ুর উদাহরণও দেওয়া হচ্ছে, বায়ু যেমন বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে যায়, রাধা মাধবের ফুলের বাগান দিয়ে যাচ্ছে বায়ু, আবার ময়লা নর্দমার উপর দিয়েও যাচ্ছে বায়ু, কিন্তু বায়ু এর দ্বারা প্রভাবিত হয় না। একইভাবে আত্মাও বিভিন্ন দেহের মধ্যে দিয়ে গেলেও আত্মাও প্রভাবিত হয় না, জল কাদা বৃষ্টি আদি সবকিছুই বায়ুতে প্রবেশ করে, এমনকি তাহলেও কোনো কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না। তেমনি জীবাত্মা যদিও নানা রকম শরীরে অবস্থান করে তবুও তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সব কিছুতে পৃথক থাকে, জীবটা আলাদা থাকে, সে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, মিশে যায় না। জড়বিজ্ঞান বিজ্ঞানের মাধ্যমে তা কেউই এই সমস্ত কিছু বিশ্বাস করতে পারে না। তখন এটা বলার পর আরো তিনি বর্ণনা করেন 34 নম্বর শ্লোকে, আরো ব্যাখ্যা করছেন উক্ত দৃষ্টান্ত দেওয়ার পরে যে আকাশের দৃষ্টান্ত দিয়েছেন। এখন আত্মা প্রকাশক, আত্মা হচ্ছে কি, আত্মা হচ্ছে প্রকাশক, আত্মা প্রকাশ করে, আর দেহটা হচ্ছে প্রকাশ্য, প্রকাশ্য ধর্ম প্রকাশ পায়, আত্মা প্রকাশ করে দেহটা প্রকাশ পায়। কিন্তু এই আত্মা প্রকাশক বলে প্রকাশ্য পদার্থের কোনো ধর্মের দ্বারা যুক্ত হয় না, তা সূর্য দৃষ্টান্ত দ্বারা বুঝাচ্ছে। আবার আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, সূর্য দৃষ্টান্ত কি না, এক সূর্য যেমন জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে, অর্থাৎ সূর্য যেরকম আলো জ্যোতি প্রদান করে না, প্রকাশ দেয় সমগ্র জগতে, একইভাবে আত্মাও সমস্ত দেহের মধ্যে প্রকাশ দেয়। কীভাবে, উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, যেমন আত্মার অবস্থানের ফলেই সমগ্র দেহের মধ্যে চেতনার প্রকাশ হয়, হাত কাজ করে, পা কাজ করে, নখ কাজ করে, চোখ কাজ করে, মুখ সবাই কাজ করে, আত্মার অবস্থানের ফলে আত্মা প্রকাশ প্রদান করে, আত্মা শক্তি প্রদান করে। এই উদাহরণ দিচ্ছেন আত্মা হচ্ছে সমস্ত ক্ষেত্রকে প্রকাশ করে। সূর্যরশ্মি হচ্ছে কি, সূর্যের অস্তিত্বের প্রমাণ। সূর্য যে আছে কি বুঝতে পারি আমরা, সূর্যরশ্মি যেহেতু আছে, যেমন এখন আকাশে একটু মেঘলা আছে, মেঘটা সূর্যকে ঢেকে দিয়েছে, তারপরে সূর্যের অস্তিত্ব আমরা কীভাবে বুঝতে পারি, যেহেতু আলো আলো আসছে কিছুটা, সূর্য আছে। একইভাবে আত্মার অস্তিত্ব এই দেহে কীভাবে বোঝা যায়, চেতনার মাধ্যমে, এই কথাই এখানে বলা হচ্ছে। একটি দেহের চেতনা অন্যদের চেতনার অংশীদার হতে পারে না, কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা তিনি প্রতিটি জীবের দেহে বিরাজ করেন, তিনি সমস্ত শরীর সম্বন্ধে জানেন সচেতন, সেটি হচ্ছে বিভু চৈতন্য অনুচৈতন্যের মধ্যে পার্থক্য, বিভু চৈতন্য অনুচৈতন্য দুটো জিনিস। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর যান্তি তে পরম, এভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জোড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরমুক্ত, অর্থাৎ এই অধ্যায়ের উপসংহারখানে টানছেন, ফল টানছেন কি, এভাবে যারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন, বন্ধন এবং মুক্ত হওয়ার পন্থাও জানেন, তারাই কেবল এই কিছু থেকে মুক্ত হয়ে পরমুক্তি লাভ করতে পারেন। এই ত্রয়োদশ অধ্যায়ের মূল কথা হচ্ছে এই যে ক্ষেত্র বা শরীর, ক্ষেত্রজ্ঞ শরীরের মালিক, ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। আট থেকে দ্বাদশ অধ্যায় শ্লোকে বর্ণিত মুক্তিলাভের পন্থা সম্পর্কে অবগত হতে হবে। মুক্তিলাভের পন্থা কোথায় ব্যাখ্যা করা হচ্ছে? আট থেকে বারো, সে জ্ঞানের যে কুড়িটা পন্থা দেওয়া হচ্ছে, অমানিত্যম, অদম, অদম্বিত্তম, এই সমস্ত কিছু মুক্তিলাভের পন্থা, তবেই গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। এই দেহের চব্বিশটি সংযোগের ফলে বর্ণনা করছে। জড় প্রকৃতির সমস্ত কার্যই হচ্ছে ক্ষেত্র, পরমাত্মা ও আত্মরূপ বিবিধ দ্বিবিধ তত্ত্বাত্ম আত্মতত্ত্বই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। যিনি এই অধ্যায়ের লিখিত প্রণালী মতে জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ভেদ ও ভূত সকলের জননিষ্ঠ প্রবৃত্তির মুখ্য অবগত হন, অর্থাৎ যিনি এই অধ্যায় যা বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা অনুযায়ী, এই অধ্যায়ের যে প্রদত্ত পন্থা অনুযায়ী জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং সমস্ত জীব সকলের জড়নিষ্ঠ এই যে প্রবৃত্তি, এতে প্রবৃত্তি থেকে মুক্ত হওয়ার পন্থা জানতে পারেন, তিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রত্যক্ষ অন্যায় অবগত হন। এই দুটি ক্ষেত্রজ্ঞের মধ্যে জীবাত্মাই যে ক্ষেত্রধর্ম স্বীকার করে তা এই অধ্যায় বর্ণনা করা হলো। এতে কি বর্ণনা করা হচ্ছে? যে দেহটা হচ্ছে কি ক্ষেত্র, শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর শরীরকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। ক ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন, কারা কারা? তো এই দুজন দুই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে কে এই দেহের ধর্ম গ্রহণ করেন? আত্মা, জীবাত্মা, তিনি দেহের ধর্ম গ্রহণ করেন, পরমাত্মা এই দেহের ধর্ম গ্রহণ করেন না। এই জীবাত্মা তিনি বা জীবাত্মা গুণের সংস্পর্শে এসে জড়দেহ গ্রহণ করে তিনি বিকার লাভ করেন, বাহ্যিকভাবে হলো বিকার লাভ করেন, পরমাত্মা কোনো বিকার লাভ করেন না। কিন্তু জীবের এই বিকার লাভ করা হয়েছে স্বরূপ ধর্ম না, নিত্যকাল ধরে না, আবার যখন এই দেহ ত্যাগ করে জীব তখন এই বিকার পরিত্যাগ করে, বিকার পরিত্যাগ করে। যেমন আমরা হয়তো অনেকে হয়তো কোনো ব্যক্তি সে হয়তো আগের জন্মে পোকামাকড় ছিল, পশু ছিল, তো সে পাশবিক খাবার গ্রহণ করত, কিন্তু এখন হয়তো মানুষ্যরূপে এসছে, তো এখন কি সেই পাশবিক খাবার গ্রহণ করবে? কারণ সে আগের দেহে থাকাকালীন তার যে বিকার ছিল সেই বিকারটা চলে গিয়েছে, এখন নতুন দেহ লাভ করেছে, নতুন বিকার লাভ করেছে, এ হচ্ছে দেহ বিকার। ইতি প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ কি যা জগৎ পুরুষ হলে প্রভুপাত কি সমবেত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি ব্রহ্ম ভাব, যেটা আগে বলছেন ব্রহ্মস্থিতি, আগে বলছেন ব্রাহ্মী স্থিতি, এশা ব্রাহ্মী স্থিতি পার্থ, অর্থাৎ সেই দিব্যস্তরে স্থিত হন তিনি। না, জীবকেও ব্রহ্ম বলা হয়, জীবকেও ব্রহ্ম বলা হচ্ছে, আর ভগবানকে পরব্রহ্ম বলা হচ্ছে। তো জীব তার ব্রহ্ম প্রাপ্ত মানে জীব তার নিজের স্বরূপ লাভ করে। জীব তার স্বরূপ লাভ করে, প্রকৃত অবস্থা লাভ করে, ব্রহ্মভাব লাভ প্রাপ্ত হয়, ব্রহ্মভূত। হ্যাঁ, বিবেক মানে হচ্ছে সেই জ্ঞানটা, প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে বিবেক, প্রকৃতি পুরুষ সম্বন্ধে যে জ্ঞান।
শিষ্যের ভাগ্যটা বলছে, শিষ্য বলছে আমার হাতে কেন এরকম হলো, আমি বুদ্ধ নিয়ে সকল নিয়ে আমার হাতে কেন, আমি দোষ করেছি দেখবো না অনেক সময় যে আমার হাতে এত দুর্ভাগ্য, তোমার জন্য দায়ী দায়ী কারণ ভগবান কেন তাকে ওরকম একজন সাক্ষাৎ করিয়েছিল।